exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.12, সবাইকে স্বাগত কুয়াশা। আর আজকে রয়েছে কুয়াশা এক্স ফাইলস, একটি সত্য ঘটনা এবং তারপরে রয়েছে কুয়াশার মূল কাহিনী। আজকের কুয়াশা এক্স ফাইলস শুনবেন বাংলাদেশের সারা জাগানো একটি হত্যাকাণ্ডের কাহিনী, যে কাহিনী পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল সেই সময়। আসুন তাহলে শুনি শারমিন রিমা হত্যাকাণ্ডের কাহিনী। এরপর আবারও ফিরছি কুয়াশা এক্স ফাইলস শেষ করে। আপনি আছেন কুয়াশায় আর জি শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.12। সময়টা আজ থেকে অনেকদিন আগের, 1989 সালের 9 এপ্রিলের কথা। নরসিংহের কাছাকাছি মিজমিজি গ্রামের বাঁধের কিনারে পড়ে আছে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মৃতদেহ। মৃতদেহের গায়ে অনেক সোনার অলঙ্কারও রয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা ভিড় করে লাশ দেখছে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই যুবতী? খবর পেয়ে সেখানকার তৎকালীন থানার দারোগা কুদ্দুস পৌঁছে যান সেখানে। লোকজনের ভিড় কাটিয়ে পৌঁছে যান লাশের কাছে। গ্রামের এক লোক সকালে কাজে যাওয়ার সময় দূর থেকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। গ্রামের সবাই আরো জানায় যে এই যুবতীকে তারা আগে কখনোই গ্রামে দেখেনি। তারা নিশ্চিত যে এই মেয়ে তাদের গ্রামের নয়। দারোগা কুদ্দুস ভালো করে দেখতে লাগলেন লাশটিকে। মেয়েটির গায়ে এত সোনার গহনা দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটি বেশ বড় ঘরের মেয়ে। তিনি আরো বুঝতে পারেন যে চুরি কিংবা ডাকাতির জন্য এই খুন করা হয়নি। তাহলে আর যাই হোক, চোর কখনো গহনা এভাবে রেখে যেত না। কিন্তু তিনি বুঝতে পারছেন না কে এভাবে এত হিংস্রভাবে মেয়েটিকে খুন করল। তবে একটা ব্যাপার স্পষ্ট, খুব বড় কোন সত্য লুকিয়ে আছে হত্যার পেছনে। মেয়েটির দেহ বেওয়ারিশ লাশ হিসেবে নিয়ে যায় পুলিশ এবং শুরু করে তদন্ত। তবে বেশ চিন্তায় পড়ে যান দারোগা, কে এই মেয়ে, কি তার পরিচয়, আর কেই বা তাকে এই নির্মম ভাবে হত্যা করল? এলাকার মানুষজন কিছুই বলতে পারল না। মেয়েটি তাদের সম্পূর্ণ অপরিচিত, তার মানে অন্য এলাকা থেকে মেয়েটি এসেছে, হয়তোবা তাকে আনা হয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না দারোগা কুদ্দুসকে। তিনি জানতে পারলেন সায়দাবাদ এলাকায় একটি জিপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। জিপের ভেতরে পাওয়া গেছে অনেক রক্ত মাখা জামা কাপড়, গহনা ইত্যাদি। পুলিশ সেখান থেকে জিপটিকে উদ্ধার করে। এদিকে দারোগা আরো জানতে পারেন যে সূত্রাপুর থানার বদর হোটেল থেকে অভিযোগ করা হয়েছে যে এক লোক তার নিজের স্ত্রীকে হত্যা করে সেখানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। দারোগা কুদ্দুস আর দেরি করলেন না, সূত্রাপুর থানায় যোগাযোগ করলেন। অবশেষে পাওয়া গেল মেয়েটির স্বামীকে। সেখানে সে পাগল পাগল অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। খুব সহজে পুলিশ বুঝতে পারে যে লোকটি পাগলামি অভিনয় করছে পুলিশকে ধোকা দিতে, আর তার আত্মহত্যার চেষ্টাটাও পুরোপুরি একটা নাটক। একটু খোঁজ নিতেই পুলিশ পুরো ঘটনা বের করতে শুরু করে, আর তখনই বের হয়ে আসে এক ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক কাহিনী। হতভাগ্য সেই মেয়েটির পরিচয় জানতে পারে পুলিশ। এ হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। সেই সময় হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা ও তার পরবর্তী ঘটনাই আজ শোনাবো আপনাদের। সময়টা 1971 সালের 12ই ডিসেম্বর। রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাশ করে শুরু করেন সাংবাদিকতা এবং পরে সেটাকে পেশা হিসেবে নেন তিনি। বিভিন্ন নামি পত্রিকায় কাজ করেছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিবিসির সংবাদদাতা হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাঠাতেন। সেই মানুষটিকে স্বাধীনতার ঠিক 4 দিন আগে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসর আলবদররা। তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের মেয়েই ছিলেন শারমিন সুলতানা রিমা, আর তাকেই নির্মম ভাবে খুন করা হয় 1989 সালের 9 এপ্রিল। আর এর পেছনের কারণ ছিল তার স্বামী মুনির হোসেনের পরকীয়া। মুনির হোসেন তার চেয়ে 2 গুণ বছরের বয়সী মহিলার সাথে পরকীয়া প্রেমে মত্ত ছিল। বিয়ের 3 মাসের মাথায় স্বামীর সাথে চট্টগ্রাম ঘুরতে গিয়ে খুন হন শারমিন রিমা। 7 এপ্রিল ঢাকা থেকে রওনা হওয়ার 2 দিন পরেই খুন হন তিনি। স্বামী মনির হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সময় দেশের সব পত্রিকায় ছাপা হয়েছিল এই ঘটনা। এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। খুনের প্রায় 1-2 মাস পর্যন্ত এই খবর পত্রিকায় প্রথম বা দ্বিতীয় লিড হিসেবে ছাপা হতো। বেদনাবিধুর শারমিন রিমা হত্যাকাণ্ড নিয়ে দেশে আলোচনার ঝড় উঠেছিল সেই সময়। 1988 সাল, শারমিন সুলতান আর রিমা তখন ইডেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী। এই সময় অর্থাৎ 70 বা 80 দশকে হাতে গোনা কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং ধনী ছিলেন ডক্টর মেহেরুন্নেসা। বিশেষ ডাক্তার দম্পতি আবুল কাশিম এবং মেহেরুন্নেসার ছেলে মুনির হোসেন সুরুজ। কোন একটা বিয়ের অনুষ্ঠানে রিমাকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় ডাক্তার মেহেরুন্নেসার। তাকে পুত্রবধূ করার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। দেরি না করে রিমার পরিবারের কাছে প্রস্তাব পাঠান তারা। অনেকে জবরদস্তি করেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তারা। রিমার পরিবার এত ভালো ছেলে দেখে বিয়ে দিতে আপত্তি করে না। আসলে পাত্র হিসেবে মুনির ছিল বেশ ভালো, দেখতে সুন্দর সুপুরুষ, পড়াশোনা করেছেন আমেরিকায়। তার মা বাবা দুজনেই বেশ সুনামধন্য ও নাম করা ডাক্তার। এত ভালো পরিবারে যে কোনো সমস্যা থাকতে পারে তা রিমার পরিবার কল্পনাও করেনি। এরপর বেশ তড়িঘড়ি করেই মুনিরের সাথে বিয়ে ঠিক হয়ে যায় রিমার। একরকম হাত জোর করেই রিমার পরিবারকে রাজি করান মুনিরের বাবা এবং মা। 1988 সালের ডিসেম্বর মাসে রিমার আত্মহত্যা এবং 1989 সালের জানুয়ারি মাসে বৌভাত। বৌভাতের পর রিমা তার স্বামী মুনির হোসেন সহ তাদের ধানমুড়ির 5 নম্বরের বাড়িতে চলে যান। প্রথম অবস্থায় তাদের দাম্পত্য জীবন বেশ সুখ ও শান্তিতে কাটছিল, কিন্তু 1 মাস যেতে না যেতে রিমার প্রতি মুনিরের অবহেলা আর উদাসীনতা ধরা পড়তে থাকে। রিমা প্রথমে ব্যাপারটা তেমন গায়ে না লাগালেও পরে ধীরে ধীরে সে বুঝতে পেরেছিল যে কোথাও একটা বড় সমস্যা আছে। একদিন সন্ধ্যায় রিমা মুনিরকে বের হতে দেখে জানতে চায় যে সে কোথায় যাচ্ছে। উত্তর না দিয়ে ভীষণ রেগে যায় মুনির। সে রিমাকে স্পষ্ট জানিয়ে দেয় রিমা যেন তার কোনো ব্যক্তিগত ব্যাপারে নাক না গলায়, আর তার কোনো কিছুতে না জিজ্ঞেস করে হাত দেওয়ার অধিকার নিয়েও সে রিমাকে অনেক কিছু বলে। আর এটাও বলে যে কোনো কিছুর জবাবদিহিতাও সে করবে না। রিমা সেদিন মুনিরের এই আচরণে ভীষণ কষ্ট পায়। মুনিরের এইসব আচরণ রিমার কাছে একদম ভালো লাগে না। এরপর অনেক রাত করে মুনির বাড়ি ফেরে, আবার কখনো কখনো রাতে ফিরেই না। ব্যাপারগুলোতে যেন মুনির একেবারে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম প্রথম রিমা ভাবত মুনির হয়তো ব্যবসার কাজে রাতে বাড়িতে ফিরতে পারছে না, তবে তার এই ভুল ধারণা ধীরে ধীরে ভাঙতে থাকে। বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় রিমা বুঝতে পারে যে স্বপ্ন নিয়ে সে বিয়ের পিঁড়িতে বসেছিল তা স্বপ্নই থেকে যাবে, কারণ তার স্বামীর কোনো টান নেই তার প্রতি। শুধু তাই নয়, তার স্বামীর বেশ অনেকগুলো খারাপ নেশা আছে, তার স্বভাব চরিত্র ভালো নয়। মাদক গ্রহণের প্রমাণ পেয়েছিল রিমা। রিমার স্বপ্নগুলো যেন একে একে ভেঙে চুরমার হতে থাকে, কিন্তু তাও রিমা হাল ছাড়বে না বলে সিদ্ধান্ত নেয়। যত যাই হোক মুনির এখন তার স্বামী, এভাবে মুনিরের ক্ষতি সে হতে দেবে না। আসলে মুনিরকে সে ভীষণ ভালোবেসে ফেলেছিল, কিন্তু মুনির সে ভালোবাসার যোগ্য ছিল না। কি করবে বুঝতে না পেরে একটা পর্যায়ে রিমা তার বড় বোন সিলভিকে জানিয়েছিল মুনিরের মাদকাশক্তির কথা। রিমা তাকে সুস্থ করতে চেয়েছিল মুনিরকে একটা ভালো জীবনে ফিরিয়ে আনতে। আসলে মুনির ছিল শিক্ষিত ভালো বাবা মায়ের পুরোপুরি নষ্ট ছেলে। পড়ালেখা করতে তাকে পাঠানো হয়েছিল আমেরিকায়। ইঞ্জিনিয়ারিং পড়ে ফেরত এসেছে এমন কথা সে জানিয়েছিল। তবে দেশে ফিরে মুনির গার্মেন্টস ব্যবসা শুরু করে, আর তার সাথে শুরু করে নানান ধরনের অপকর্ম। সেই সাথে তার ছিল ভয়ঙ্কর চারিত্রিক দোষ। তার চেয়ে অনেক বেশি বয়সের মহিলাদের প্রতি ছিল তার তীব্র আকর্ষণ, এবং তাদের সাথে সে ঘনিষ্ঠ সম্পর্ক করত। মুনিরের মা ডাক্তার মেহেরুন্নেসার ক্লিনিকে এক বয়স্ক নার্স ছিল মিনতি। মিনতির সাথেই তার প্রথম প্রেম হয়। মেহেরুন্নেসার নিজস্ব প্রভাব খাটিয়ে সে সম্পর্ক ভাঙতে সক্ষম হন, কিন্তু এর কিছুদিন পার হতে না হতেই মুনিরের সাথে সম্পর্ক হয় মুনিরের চেয়েও 15-16 বছরের বড় কয়েক বাচ্চার মা 40-শুদ্ধ হোসনে আরা কুকুর সাথে। কুকুর স্বামী ছিল সম্পূর্ণ পঙ্গু। সংসার চালানোর জন্য সর্বশিক্ষিত কুকুর একটাই উপায় ছিল, সে ছিল পেশাদার কলকার। সমাজের উচ্চ পর্যায়ে ছিল তার ব্যবসা ক্ষেত্র। অন্তত তার চেয়ে 15 বছরের ছোট মুনিরের সঙ্গে গভীর প্রেমে পড়ে যাওয়াতেও কোনো আপত্তি ছিল না এই কুকুর। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না জানতে পেরে ডাক্তার মেহেরুননেসা তার সামাজিক অবস্থাকে কাজে লাগিয়ে মুনিরকে বিয়ে করিয়ে এনেছিলেন সুন্দরী এবং শিক্ষিত রিমাকে। কিন্তু মুনির রিমাকে কোনো দিনও মন থেকে মেনে নিতে পারেনি। বিয়ের পরে মুনির সম্পর্ক চালিয়ে গেছে কুকুর সাথে। 1986 সালে কুকুর সাথে মুনিরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মুনিরদের গুলশানে নির্মীয়মান বাড়িতে কুকুর সাথে তার মেলামেশা হত। 1987 সালের জুন মাসে মুনির হোসেন খুকুকে লালমাটিয়ায় মাসিক 7,000 টাকা ভাড়ায় একটি বাড়ি ঠিক করে দিয়েছিল। বিয়ের আগ পর্যন্ত ওখানেই তারা মেলামেশা করত। রিমাকে বিয়ে করতে মুনির প্রথম রাজিই ছিল না। অনেকটা চাপের মুখে মুনিরের মা তাকে বিয়ে করেন, আর বিয়ের এক মাস যেতে না যেতেই মুনির তার স্ত্রী রিমাকে পুরোপুরি অবজ্ঞা করে খুকুর সাথে আবারও পুরো আগের মতো মেলামেশা শুরু করে। রিমা প্রথম অবস্থায় বিষয়টি কিছুটা বুঝলেও ও এটা নিয়ে খুব একটা মাথা ঘামেনি। ছোটবেলা থেকে রিমা ছিল খুব শান্ত স্বভাবে। তিনি কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে রাজি ছিলেন না। মুনিরের প্রতি রিমার ভালোবাসা অনেক ছিল, তাই রাত করে বাড়ি ফিরলেও রিমা মুনিরকে কিছুই বলতেন না। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যে রিমার মতো ঠান্ডা মাথার মানুষও আর ধৈর্য রাখতে পারলেন না। রাতে মুনির বাসায় ফেরার পর রিমা লক্ষ্য করেন মুনিরের শার্টে লিপস্টিকের দাগ। জানতে চাইলে এক পর্যায়ে মুনির রিমার গায়ে হাত তোলে এবং সেদিন রাতেই মুনির রিমাকে জানিয়ে দেয় যে মুনির তার সাথে সংসার করতে পারবে না, মুনির তাকে ডিভোর্স দেবে। ডিভোর্স দেওয়ার জন্য পরদিন মুনির তার অপকর্মের যোগানদাতা এবং তার প্রতিষ্ঠানের ম্যানেজার মোস্তাককে কাগজপত্র জোগাড় করতে কোর্টে পাঠায়, কিন্তু তারা সম্ভব হয়নি। পরিবারের মান মর্যাদার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আর তালাক দিতে পারে না। এদিকে রিমা মুনিরের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। রিমার সন্দেহ বাড়তে থাকে সেই রাতের ঘটে যাওয়া ঘটনার পর থেকে। মুনিরের যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তা সেই রাতেই রিমা বুঝতে পারে। রিমার মাথায় আকাশ ভেঙে পড়ে যখন সে জানতে পারে খুকু নামের এক মহিলার সাথে মুনিরের সম্পর্ক রয়েছে, যে কিনা বয়সে 15-16 বছরের বড় আর তার সাথে মুনিরের দৈহিক সম্পর্ক রয়েছে। এদিকে রিমার সব জেনে যাওয়ায় মুনির আর খুকু খুব ভয় পেয়ে যায়। একদিকে রিমাকে ডিভোর্স দিতে মুনিরের সব অপকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল, তাই মুনির অন্য পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে রিমা তার পরিবারকে সব জানাতে থাকে। 13 এপ্রিল 1989 সাল বিশ্বাস অবিশ্বাস ও সব সন্দেহের অবসান ঘটে। মুনির নিজেই খুকুর কথা স্বীকার করে, না করে আর তার কোনো উপায়ও ছিল না। সে বুঝতে পেরেছিল যে লোকজন জানাজানি হলে অনেক বড় বিপদ হয়ে যাবে, তাই সে রিমাকে ঠান্ডা করার জন্য মিথ্যা আশ্বাস দিতে শুরু করে। সে খুকুকে ভুলে যাবে বলে জানায় রিমাকে, কিন্তু রিমা তা বিশ্বাস করতে পারে না। তারপর মুনির তাকে নানাভাবে অনুরোধ করতে থাকে। তখন রিমা বলে খুকুকে ডেকে এনে তার সামনে কথা বলতে হবে যে খুকুর সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। মুনির সেটাও মেনে নেয়। ওই দিনে বিকেল 5:30 খুকুকে ডেকে পাঠায় তার শ্যামলীর গার্মেন্টস এর অফিসে। সেখানে খুকু আর রিমা মুখোমুখি হলে এক তিক্ত পরিবেশের সৃষ্টি হয়। রিমা খুকুকে ওয়ার্নিং দেয় যে আর কোনোদিন যেন সে তার স্বামী মুনিরের সাথে মেলামেশা না করে। ওই সময় খুকু মুনিরের মতামত জানতে চায়, মুনির তখন চুপ করে থাকে। এরপর খুকু রাগারাগি করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ওই অফিস থেকে। ওই দিনের পর খুকুর প্রতি মুনিরের টান আরো বেড়ে যায়। তখনই সে মনে মনে রিমার উপর ক্ষেপে উঠছিল, কিন্তু অতি ধূর্ত মুনির এই ব্যাপারে রিমাকে কিছুই বলল না। আসলে সে তখন মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছিল, রিমাকে চিরদিনের মতো তার আর খুকুর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। ওই দিনই মুনির হঠাৎ করে চট্টগ্রাম যাওয়ার কথা বলে হানিমুনের জন্য। রিমা বেশ অবাক হয়ে যায়। প্রথমে রাজি না হলেও মুনিরের জোড়াজুড়িতে একটা পর্যায়ে রিমা রাজি হয়ে যায়। পরদিন 7 এপ্রিল যাওয়ার আগে রিমার সাথে মুনির রিমাদের বাসায় যায়। রিমা যাওয়ার আগে তার বড় বোন সিলভিকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মুনির খুব তাড়া দেওয়ায় শেষ পর্যন্ত আর বলে উঠতে পারেনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুনির সন্ধ্যা 6:30 সময় তার জিপ নিয়ে রওনা দেয়। মুনির নিজেই ড্রাইভ করছিল। রিমাকে হত্যা করার সময় কোনো সাক্ষী যেন না থাকে সেই কথা ভেবেই মুনির কোনো ড্রাইভার নেয়নি। পরদিন সকালে তারা পৌঁছে হোটেল সৈকতে উঠে। মুনিরের আচরণ আবারও পাল্টে যায়। হোটেলে আবারও ঝগড়া হয় তাদের মধ্যে। 9 এপ্রিল হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিমা ফোনে তার মাকে জানায় যে আজ রাতেই তারা ঢাকায় ফিরে আগে সেখানে উঠবে। এটাই মায়ের সাথে রিমার শেষ কথা ছিল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আসলে সেদিন কি ঘটেছিল রিমার সাথে? হোটেল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল মুনির আর রিমা? সেদিন সন্ধ্যা 7:30 দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেন তারা। মুনির ছিল ড্রাইভিং সিটে এবং রিমা তার পাশের সিটে। সিআইডি, গোয়েন্দা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে মুনির জানায় আসার পথে সে রিমাকে খুন করার কথা চিন্তা করে। সে রিমাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার সুযোগ খুঁজছিল, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তারপর রাত 2টার দিকে তাদের জিপটি দাউদকান্দি ফেরিঘাট পার হয়। মুক্তি সরণির কাছে বিশ্ব রোড মিজমিজি গ্রামে যাওয়ার কাঁচা রাস্তায় গাড়ি থামিয়ে ঘুমন্ত রিমার মাথা এবং ঘাড়ে সফট ড্রিঙ্কস এর বোতল দিয়ে আঘাত করতে থাকে মুনির। একটা পর্যায়ে লুকিয়ে রাখা এক ছুরি বের করে রিমার সারা গায়ে আঘাত করতে থাকে। তারপর রিমার প্রাণহীন দেহটি ফেলে দেয় পাশের খালে। তারপর আর দেরি না করে জিপ চালিয়ে দ্রুত পালিয়ে যায় সেখান থেকে মুনির। মেইন রোড দিয়ে কিছুদূর এসে গাড়ি থামিয়ে মুনি রক্ত মাখা জামা কাপড় চোপড় একটা ডোবাতে ফেলে দেয়। তারপর মুনির একটা লুঙ্গি ও গেঞ্জি পরে নেয়। কিছুদূর এসে ছুরিটিও ছুড়ে ফেলে দেয়। তারপর গাড়িটি সায়দাবাদ টার্মিনালের উল্টো দিকে লক করে রাখে। দেরি না করে মুনির রিক্সা করে পুরনো ঢাকার ধূপখোলা মাঠের কাছে গিয়ে খুঁজতে থাকে তার বন্ধু দিন মোহাম্মদকে, কিন্তু খুঁজে পায় না। এরপর এক সুইপার মহিলার কাছে সাহায্য চায় রাতটা পার করার জন্য। সে সুইপার মহিলা তাকে সুইপার কলোনিতে নিয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে থাকতে না পেরে মুনির মহিলাকে রিমাকে খুন করার কথা বলে দিলে মহিলা তাকে সেখান থেকে বের করে দেয়। মুনির আর কোন উপায় না পেয়ে সুলতানপুর থানার অন্তর্গত এলাকার হোটেল বদরে ওঠে। সেখানে সে নিজেকে ডাক্তার ভেরোনেসের ছেলে বলে পরিচয় দেয়। হোটেলের সবার বেশ সন্দেহ হয়, তাই তারা মুনিরকে নজরে রাখতে থাকে। সারাদিন ঘুমিয়ে বিকেলের দিকে 205 নম্বর রুমের ফ্যানের সাথে আত্মহত্যার ভান করে, আর তা দেখে ফেলে হোটেলের এক স্টাফ। তাড়াতাড়ি খবর দেয়া হয় থানায়। পুলিশ মুনিরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। তারপর যোগাযোগ করে ডাক্তার মেহরুননেসার সাথে। সব জানতে পেরে ডাক্তার মেহরুননেসার কি করবেন ভাবতে থাকেন। সেই দিনই রাত 9টার দিকে রিমার বড় বোন সিলভিকে ফোন দিয়ে রিমার খুনের খবর জানান এক সাংবাদিক। এরপর শুরু হয় মামলার কার্যক্রম। পুলিশ একে একে গ্রেফতার করতে থাকে এই খুনের পেছনের দায়ী লোকজনকে। পুলিশ মুনিরকে গ্রেফতার করে বিকেল 5টার দিকে। পরদিন রিমা হত্যার রহস্য উদ্ধার করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে খুকুকে। এছাড়া পুলিশ আটক করে মুনিরের শ্যামলী গার্মেন্টস এর ম্যানেজার মোশতাককে এবং খুকুর আত্মীয় সেলিম এবং লিয়াকতকেও গ্রেফতার করে। আর এরপর বের হয়ে আসে সেই সময়ের পুরো ঘটনার বিস্তারিত। খুকু স্বীকার করে 1989 সালের 5ই এপ্রিল তার সাথে কথা হয় রিমার। খুনের সব কথা মুনির ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়। তারপর অনেক খুঁজে পাওয়া যায় সেই ছুরিটি যা দিয়ে রিমাকে হত্যা করে মুনির। এই তদন্তকালে মুনির খুকু ও মোশতাককে 3 দফায় মোট 14 দিন জিজ্ঞাসাবাদ করেছিল। সিআইডি ও গোয়েন্দা পুলিশের 6টি শক্তিশালী টিম রিমা হত্যা মামলার তদন্ত করেছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুনির 1989 সালের 27 এপ্রিল প্রথম শ্রেণীর একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাংলাদেশ কার্যবিধির 1964 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুনির রিমাকে হত্যার কথা সব বিস্তারিত বর্ণনা করে। জবানবন্দি রেকর্ড করার পর সেদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয় মুনিরকে। 1989 সালের 29 এপ্রিল খুকু মোশতাককে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল। মাননীয় আদালত তাদের জামিনে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী মাসের 18 তারিখ রিমা হত্যা মামলার নথি নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। রিমা হত্যার 27 দিনের মাথায় অর্থাৎ 1989 সালের 6ই জুন সিআইডি এই হত্যা মামলার মুনির খুকু ও মোশতাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করে। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 302 এবং 109 ও 34 ধারা অনুযায়ী এই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তাতে বলা হয় উনি নিজে হাতে শারমিন রিমাকে হত্যা করেছেন, তাকে নানাভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন হোসনে আরা খুকু এবং মোশতাক। চার্জশিটে খুকুর অবৈধ সম্পর্ক ও রিমা হত্যাকাণ্ডে তাকে সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছিল। চার্জশিটে 78 জন সাক্ষীর উল্লেখ ছিল। পুলিশ মামলায় 17টি রক্তমাখা আলামত সহ 70টি আলামত সংগৃহীত হয়েছিল। এরপর অভিযোগ গঠনের পালা। 1989 সালের 18ই সেপ্টেম্বর আদালতে শারমিন রিমা হত্যা মামলায় অভিযুক্ত মুনির হোসেন সুরজ, হোস্টেয়ারা খুকু ও মোশতাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই দিন ঢাকার দায়রা জজ আদালতে অভিযুক্ত 3 ব্যক্তিকে হাজির করার পর তাদের বিরুদ্ধে শারমিন রিমাকে হত্যা এবং হত্যার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। দীর্ঘদিন শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ঢাকার জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম 1990 সালের 21শে মে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে মুনির এবং খুকুকে ফাঁসির আদেশ দেন এবং মোশতাককে খালাস দেওয়া হয়। আর বলা হয় মুনির ও খুকুকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু মুনির ও খুকুর জন্য আলাদা আলাদা আপিল করা হয়। বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী ও বিচারপতি বদরুল ইসলাম চৌধুরীকে নিয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 1990 সালের 4ঠা জুন 2টি শুনানির জন্য গ্রহণ করে। 1992 সালের 5ই জুলাই অবশেষে রায় দেওয়া হয়। রায়ে মাননীয় আদালত মুনিরের ফাঁসির আদেশ বহাল রেখে খুকুকে বেকসুর খালাস দেয়। বার বার পিটিশন করেও ঘাতক মুনিরের শেষ রক্ষা হয়নি। অবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকে। মুনিরের বাবা মা মুনিরের প্রাণভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। মুনিরের ফাঁসি কার্যকর হয় হত্যার 4 বছর 3 মাস পর, অর্থাৎ 1993 সালের 27 জুলাই। মুনিরের ফাঁসি যে কার্যকর হয়েছে তা সাধারণ মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। এমনকি নানান গুজবও ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা সত্য সবার সামনে এনে দেওয়ায় ক্ষমতাশীল হয়েও মুনির পার পেয়ে যেতে পারেনি। আইনের হাত থেকে রেহাই পায়নি মুনিরের মতো একজন জঘন্য খুনি। এই মামলার রায়কে সাংবাদিকদের কলমের বিজয় হিসেবে অভিহিত করা হয়। আর এভাবেই 1989 সাল থেকে যে ঘটনাটি সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছিল তার অবসান হয়। ন্যায় বিচার পেল রিমার পরিবার, কিন্তু রিমার আত্মা এতে শান্তি পেয়েছিল কি? আরো কত রিমাকে যে এভাবে যুগে যুগে অন্যের পাপের শাস্তি ভোগ করতে হবে কে জানে। এতক্ষণ ধরে কুয়াশা এক্স ফাইলসে শুনছিলেন শারমিন রিমা হত্যাকাণ্ডের কাহিনী। আর এখন শুরু করে দেব আমরা আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের গল্প লিখেছেন আপনাদের জন্য সাদিয়া ইসলাম বৃষ্টি। অনেকদিন পর আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরব। শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রতিটা ঘরের একটা আলাদা গন্ধ থাকে, ভিন্ন ভিন্ন গন্ধ। নতুন ঘরের নতুন গন্ধ, পুরনো ঘরের পুরনো। নিজেদের নতুন বাড়িতে উঠে নীলার মোটেও সেই অনুভূতি কাজ করল না, এমন থেকে হওয়ার ছিল। এভাবে হুট করে বাবার মৃত্যু আর একজন মানুষের জীবনের বিনিময়ে একটা থাকার ছাদ। বাবার মৃত্যুর পর অবশ্যই পরিবারের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছিল কি করে টিকে থাকা যায়। নীলয় যে কিছু করে না কিংবা করতে পারে না তা কিন্তু না, বেশ কয়েকটি টিউশনই করে সে। একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র যেটা করতে পারে সেটাই। বাড়তি গুণ কখনো কাজ করেনি নীলয়ের মধ্যে। আর 10টা সাধারণ ছাত্রের মতোই খুব ভালো না এবং খুব খারাপ না এর মধ্যে একটা ছাত্র জীবন কাটিয়েছে সে। ছাত্র পড়িয়ে খারাপ আয় করে না নীলয়, আর সবার কাছেই আয় যথেষ্ট ঈর্ষা করার মতোই। 3টি টিউশনি থেকে মোট 19,000 টাকা, খারাপ কি? কিন্তু আর যাই হোক, এই কয়টা টাকায় ঢাকার বুকে মার বোনসহ থাকার ব্যাপারটা যে কোনো রকম ভাবে সম্ভব না সেটা হিসেব করতে হয় না, সবাই জানে সেটা, জানে নীলয়ের আত্মীয়রা। তাই বাবার মৃত্যুর পর বাড়তি আবেগ দেখাতে কেউ আসেনি বাড়িতে, তার বদলে যতটা সম্ভব দূরে দূরে কাটিয়েছে, পালিয়ে থেকেছে মরা বাড়ি থেকে। নীলয় কি তাতে অবাক হয়েছে? না, নীলয় না, তবে নীলয়ের মা রাশিদা বেগম মর্মাহত হয়েছিলেন। মানুষ আজকাল বড় বেশি স্বার্থপর হয়ে গিয়েছে, সেটা রাশিদা বেগম সংসারের চাকা ঠেলতে গিয়ে ঠিক বুঝে উঠতে পারেনি। বাবার কোম্পানি জানত কেন মোর্শেদ হোসেন মারা গেল, হার্ট অ্যাটাক নয়, অন্য কোনো সমস্যা ছিল। সমস্যাটা যে কোনো কোম্পানির পক্ষ থেকেই সেটার প্রমাণ এই বাড়ি। নিলয়দের পাশে সর্বাত্মকভাবে থাকার চেষ্টা করেছে বাবার কোম্পানি, আর সেটা বিনা কারণে নয়। নিলয় জানত হয়তো ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আর একটু অনুসন্ধান করা যেত, তবে তাতে খুব একটা লাভ হতো কি? এই যে একটা বাসা পাওয়া গেল, সেটা কি মৃত বাবার মৃত্যুর সঠিক কারণ জানার চাইতে বেশি দরকারি না? বাবা বেঁচে থাকলে কি এমন একটা কিছু দিতে পারতেন তার পরিবারকে? নিলয় আজকাল নতুন বাড়িতে ওঠার পর এই প্রশ্নগুলো প্রায়ই করে, নিজেকে না বাবাকে, নিজের মৃত বাবা মোর্শেদ হোসেনকে। বাবা হাসেন, নিলয় কোনো কষ্ট অনুভব করে না বাবার জন্য, যেন এটাই হওয়া ছিল। নিলয় জানত, অনেকদিন আগে থেকেই জানত, তবে তারপরেও বাবার মৃত্যু নিয়ে নিলয়কে ভাবিয়ে তুলল একদিনের একটা ছোট্ট ঘটনা। রোববার সকাল
নিলয়, বাবা একটু শুনে যাত।
আসছি মা। হ্যাঁ বলো।
রান্নাঘরের এই কলটা কাজ করছে না, একটু বলে আয় তো।
আচ্ছা ঠিক আছে, আমি দারোয়ান চাচাকে বলে দিচ্ছি।
না দারোয়ান চাচা কেন, তোর বাবাকে বললেই তো হবে।
বাবা? বাবা কোথা থেকে আসবে মা, বাবা তো।
ধুর, যা তো, সব কাজ আমাকেই করতে হয় খালি। এই কুমকুম, ফোনটা নিয়ে আয় তো।
উফ, এই নাও। আচ্ছা কেন বলো তো, তুমি নিজে নিতে পারতে না এই ফোনটা, আমি পড়ছিলাম।
হ্যাঁ, তোদের সবাইকে তো কিছুই করতে বলা যাবে না। হ্যাঁ শুনছো, আমাদের রান্নাঘরের কলটা নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, একটু মিস্ত্রি পাঠিয়ে দিও তো। তোমাদের অফিসের পাশেই তো আছে ওই যে, হ্যাঁ 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 ওই যে হ্যাঁ ওই দোকানটা, হ্যাঁ একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও তো। যা, এখন কেন দাঁড়িয়ে আছিস সামনে, এতক্ষণ তো খুব ব্যস্ত ছিলি। পারা যায় না এই ছেলে মেয়েগুলোকে মানুষ করো কষ্ট করে, তারপর আবার তাদের বিরক্তি দেখো, এই হয়েছে আমাদের বাপ মায়ের কাজ।
মা, বাবা কি আসলেই আসবে?
বাবা আসবে কেন, মিস্ত্রি পাঠাবে বললো তো।
নিলয় সেদিন সারাক্ষণ অপেক্ষা করল, বাবা আসলো, মিস্ত্রি না, কেউই আসলো না, কেউ কি মায়ের সাথে মজা করছে? আর কুমকুম, কুমকুম জানে বাবা নেই, মায়ের মানসিক কোনো সমস্যা হচ্ছে। উঠতে খুব একটা দেরি লাগলো না নিলয়ের, কিন্তু মনে খুঁতখুঁত করতে লাগলো ব্যাপারটা। ফোনটা রিসিভ করেছিল কেউ, কে ছিল ফোনের ওই পাশে? কাল রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে মায়ের ফোনটা হাতে নিল নিলয়, দেখাটা খুব জরুরি, খুব বেশি দরকার। অবাক হওয়ার আরো কিছু অপেক্ষা করছিল নিলয়ের জন্য। ফোনে মায়ের কল লিস্টে বাবার নাম্বার আছে, আর সেটা রিসিভ করা হয়েছিল। বাবার নাম্বার কি তাহলে অন্য কেউ চালিয়েছে? বাবার ফোন মৃত্যুর পর থেকে বন্ধ, সেটা বাড়ির আলমারিতেই তোলা, ওটা কি ধরবে? মা যখন বাবার সাথে কথা বলছিল তখন কেউ বাসায়ও ছিল না, কুমকুম আর নিলয় ছিল মায়ের সামনে। তাহলে আলমারি খুলে বাবার ফোনটা একবার দেখল নিলয়, সেটা বন্ধ, তবে খোলার পর বাবার ফোনের কল লিস্টেও পাওয়া গেল মায়ের নাম্বার। দুপুরে ফোন দিয়ে বাবা কথা বলেছিল মায়ের সাথে, বাবা রাহ অন্তত বাবা হয়ে কেউ একজন কথা বলেছে মায়ের সাথে। আসলে কি হয়েছিল দুপুরে সত্যিটা জানতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো নিলয়কে। পরের দিন সকাল হতেই মাকে ধরল নিলয়।
মা, মা একটা ব্যাপার দেখলে, বাবা আর আমাদের কথা খুব একটা ভাবে না, খেয়াল রাখে না আমাদের নিয়ে।
কি পাগলের মতো কথা বলছিস, তোর বাবার মতো একটা ভালো মানুষ কখনো দেখেছিস?
তাহলে বাবা কাল মিস্ত্রি কেন পাঠালো না? রান্নাঘরের কল নষ্ট হয়েছে তুমি বাবাকে বললে, আর বাবা সেটার কোনো ব্যবস্থাই নিল না।
কে বলেছে নাইনি? এই দেখ রান্নাঘরের কল তো ঠিক হয়ে গেছে।
কখন হলো এসব? মানে আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, কই বাবাকে তো আসতে দেখলাম না, মিস্ত্রিও তো।
তুই আজকাল একটু বেশি বুঝিস নিলয়, তোর বাবার আজকাল রাতে ডিউটি হয়েছে তাই তেমন আসতে পারে না, আর মিস্ত্রি আসুক না আসুক সেটা জেনে তোর কি? কল তো ঠিকই হয়ে গিয়েছে, আর কিছু তুই জেনে কি করবে?
মা, বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে, একটু কল করবে বাবাকে?
কেন, তোর ফোন আছে না, তুই দে, মানুষটা খুশি হবে। কতদিন ধরে বলছে ছেলেটা আমার কোনো খোঁজই নেয় না, দে তুই বরং একটা ফোন দে, দুই পয়সা ইনকাম করলে তো হবে না, বাবার একটু খেয়ালও তো রাখতে হবে।
ঠিক আছে, আমি ফোন দিচ্ছি।
হ্যালো।
হ্যালো বাবা।
হ্যাঁ রে বল, কেমন আছিস? কোনো খোঁজই তো নেই।
বাবা তুমি কোথায় আছো, মানে এখন কোথায় আছো?
আমি আমি জানি না।
বাবার সাথে কথা হয়েছে বেশ কিছুদিন হল। নিলয় এরপর অনেকবার কথা বলার চেষ্টা করেছে বাবা মুর্শিদ হোসেনের সাথে, ফোন রিসিভ করেনি কেউ। মাকে বলেছি সে, মায়ের ফোনও রিসিভ করছে না বাবা। এদিকে মায়ের শরীর খারাপ হয়ে গেল। বাবার মৃত্যুর পর ঠিক যেমন খারাপ হয়ে গিয়েছিল ঠিক তেমন মা ভুল বকতে শুরু করলেন। বাধ্য হয়ে বাবার ফোন নিয়ে মেকানিকের কাছে গেল নিলয়। দেখতে হবে কি হয়েছে এই ফোনে। এখান থেকে বাবা কি করে কথা বলল মা নিলয়ের সাথে, আর এখন কেনই বা বলছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে এসবে। কি সেই কারণ?
মামা এই ফোনটা একটু দেখেন তো।
একটু পরে আসেন স্যার, ফোন রেখে দেন, আমি দেখে রাখতেছি। হাতের কাজটা সাইরা।
মামা একটু বেশি টাকা নেন, কিন্তু ফোনটা ঠিক করা দরকার। যদি এখন একটু দেখে দিতেন খুব ভালো হতো মামা।
আচ্ছা দেন, ঠিক আছে। আরে মামা এই ফোনের ভিতর তো কিচ্ছু নাই। আচ্ছা দাঁড়ান, একটা কাগজ আছে, এটা নেন। আর আমি দেখি ফোনটা কেমনে চলতেছে। ফোন তো চালু ছিল তাই না?
হ্যাঁ তা তো ছিল। আসলে মামা ফোনটা না আমার বাবার। এই ফোন আমাদের আলমারিতেই পড়েছিল অনেকদিন ধরে, কিন্তু ফোনটা চলছিল। এই যে আপনার কাছে যখন নিয়ে আসলাম তখনও চলছিল, আপনি তো দেখলেন কিভাবে চলছিল।
আমিও তো বুঝবার পারতাছি না মামা। এই যে দেখেন, মোবাইলের নাই ব্যাটারি, নাই কিছু, সিম কার্ডটা পর্যন্ত নাই। এই মোবাইল চলা তো দূরের কথা, কিছু করা যাবে না এটা দিয়া। অবাক হইলাম বুঝলেন মামা, এই মেকানিক জীবনে কখনো এইরকম দেখি নাই।
তাহলে আপনি কিছুই বলতে পারবেন না?
না, এই যে দেখেন ফোন জোড়া দিতেই ব্যাটারি চালা চালু হয়ে গেল। এমন অদ্ভুত ফোন দেখি নাই কখনো।
আচ্ছা দেন ফোন দেন। কত টাকা দিতে হবে আপনাকে মামা?
টাকার দরকার নেই মামা, যেই জাদু দেখা গেলেন। শোনেন একটা কথা, আমি টঙ্গী রেল স্টেশনের পাশে থাকি। আপনি যদি বলেন তাইলে সেখানে একটা হুজুর আছে, তার সাথে আমি এইটা নিয়ে কথা বলতে পারি। আমি তো এইখানেই আছি, হুজুরদের কাজ এসব। পীর ফকির কিছু করতে পারে, আমি কিছু করতে পারবো না বুঝলেন মামা।
পীর ফকির হুজুররা কি করবে বলেন মামা? আচ্ছা তাও যদি কাজ হয় বলে দেখেন, যদি সে কিছু বলে তাহলে আমাকে একটু জানায়েন।
ঠিক আছে আমি এইখানেই আছি, আপনি তাহলে কাল পরশু একটা খোঁজ নিন, আমি দেখি কি করতে পারি। আর ফোনটা ফোনটার কাছ থেকে একটু দূরে দূরে থাকেন বুঝলেন মামা।
ঠিক আছে।
মেকানিক বললেও ফোনের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারল না নীলা। কিভাবে পারবে, রহস্য মানুষকে টানে। একটা ফোন ব্যাটারি আর কোনো সাপোর্ট ছাড়াই চলছে, এর চাইতে বড় রহস্য আর কি হতে পারে? হঠাৎ করে নীলয়ের মনে পড়ল কাগজটার কথা। ফোনের ভেতরে শুধু এটাই পাওয়া গিয়েছিল। কি ছিল কাগজে লেখা? তখন মেকানিকের সামনে সেভাবে ভালো করে দেখা হয়নি। এবার সেটাকে পকেট থেকে বের করে ভালো করে পড়ে দেখল নীলয়। কিছু না, কেবল কতগুলো অক্ষর আর নাম্বার লেখা, অনেকটা গাড়ির নেম প্লেটের মতো। বাবার মোবাইলে এমন জিনিস কিভাবে এলো? একদিকে মোবাইলের এই ভৌতিক আচরণ, অন্যদিকে বাবার মোবাইলে থাকা কাগজের লেখাগুলো, দুটো মিলে মিশে গোলমেলে লাগলো ব্যাপারটা নীলয়ের কাছে। বিছানায় গা এলিয়ে দিল। মা ঘুমোচ্ছে, ওষুধ খেয়েছে একটু আগে। মোবাইলটা হাতের তালুতে জোরে চেপে ধরে কখন ঘুমিয়ে পড়েছে নীলয় খেয়ালই করা শুরু দিল না। ঘুম এসে সেফ ছুঁয়ে গেল চোখ।
বাবা বাবা তুমি আছো? বাবা
ঠিক করছো না তোমরা, এটা ঠিক করছো না।
বাবা তুমি কোথায়? আমি সবকিছু অন্ধকার দেখছি কেন? বাবা তুমি কি পাশেই আছো? এসব কেন হচ্ছে বাবা? বাবা
আপনারা এটা করতে পারেন না।
পারি, আমরা সব করতে পারি। আর আমাদের কাজে বাধা দেবে বা কোনো সমস্যা করবে এমন বড় কিছু তুমি না মোর্শেদ, সেই ক্ষমতা তোমার নেই। এই ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে।
বহু বছর আগে
আমি আমার ছেলের কাছে ছোট হয়ে গিয়েছিলাম এই এই একই কারণে। আজ আমি সেটা হতে দেব না। হতে দিলে আমি আবার আমার কাছে ছোট হয়ে যাব। অন্তত আমার ছেলে আমাকে ভালো বাবা হিসেবে আরেকবার চিনবে। ভালো বাবা আর ভালো মানুষ হতে পারবো ওর কাছে।
তুমি আর বেশিক্ষণ এ ব্যাপারে আমার সাথে কথা বললে সে সময়টা তুমি পাবে না মোর্শেদ। তুমি কিছু করার আগেই তোমার নাম মুছে যাবে পৃথিবী থেকে। তোমার ছেলে জানতেও পারবে না কেন তোমার মৃত্যু হয়েছে।
আমার ছেলে জানবে। ও না জানলেও আমার কিছু যায় আসে না। আমি কেবল জানি যে এই কাজ আমি হতে দেব না। এই জায়গাটা আমাদের কোম্পানির না, এটা ওই গরিব মানুষদের। ওদের মধ্যে কতজন মরে গিয়েছে, কতজনকে মেরে ফেলেছে আপনার মানুষেরা। আমি চাই না ওরা মরুক। এখানে এই কাজ চলতে থাকলে ওদের কারো থাকার জায়গাটুকু থাকবে না। আর আর এই জায়গাটা এখানে ওদের মৃত মানুষদের কবর। এখানে আপনি আপনার কাজ চালাতে পারেন না। সব সময় অভিশপ্ত হয়ে থাকবে এই জায়গা, এর সব কিছু। এখানে যারা থাকবে তাদের জীবনকেও নষ্ট করে ফেলবেন আপনি।
আমি কিংবা কোম্পানি, এগুলো কোনো ম্যাটার করে তোমার কাছে? করে না। করলে এই কথাগুলো তুমি বলতে পারতে না। তবে এই কথাগুলো আমার কাছে অনেক মানে রাখে, অনেক বেশি মানে রাখে। আমি আর যাই হোক, এখানে কাজ বন্ধ করতে তোমার এই কাজের কথাও আমি মনে রাখব। কিন্তু আমার কাজে আর বাধা দিও না। সরে যেতে বলছি শেষবারের মতো।
আমি যাব না, আমি এখানেই থাকব। আর যতক্ষণ আপনি কাজ না থামাচ্ছেন এখানেই আছি, দেখি আপনি কিভাবে আমাকে সরান।
ঠিক আছে, তুমি যখন এখানেই থাকতে চাও এখানেই থাকবে তুমি সব সময়।
ঘুম ভাঙতে খুব পিপাসা বোধ করল নিলয়। খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিল, খুব খারাপ। ওর এখন কি করা উচিত? স্বপ্ন নিয়ে কিছুক্ষণ ভাবা উচিত, নাকি এইসব ভাবনাকে ছেড়ে দেওয়া উচিত যেগুলো ওকে এই স্বপ্ন দেখতে বাধ্য করেছে? নিশ্চয়ই উল্টোপাল্টা ভাবনার কারণে এইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছ, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু তবু চোখের সামনে থেকে একটা দৃশ্য সরাতে পারল না নিলয় কিছুতেই। স্বপ্নের নিকষ কালো অন্ধকার ছিল। অসম্ভব সে অন্ধকার একটু হলেও হালকা হয়ে এসেছিল শেষের দিকে। ও পরিষ্কার দেখতে পাচ্ছিল যেন গাড়ির নাম্বার প্লেটটা। এটাই কি কাগজে লেখা ওই নাম্বার? আচ্ছা, খুব কি বেশি ভাবছে না নিল? ও কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? কিন্তু তার আগে অন্য কারো একজনের সাথে দেখা করা খুব দরকার মনে হল নিলয়ের। কার কণ্ঠ ওটা? নিশ্চয় বাবার কোম্পানিরই কারো হবে। দীর্ঘ চাকুরি জীবনে বাড়ি এবং কাজের জায়গার সাথে কোনো সংযোগস্থল রাখেনি মোর্শেদ হোসেন। খুব অল্প বেতনে নিচের অবস্থান থেকে উপরে উঠে এসেছিলেন একটু একটু করে। বাবার চাকরি নিয়ে কেবল কয়েকটা তথ্যই জানে নিলয়। একটা হাউস ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কাজ করতেন মোর্শেদ হোসেন, না মেঘনা হাউজিং কোম্পানি। সেখান থেকে কেবল একজনকে চিনত নিলয়, শুধু একজনকে।
কিছু কি ভাবছিস বাবা?
না মা, তুমি কখন উঠলে? তোমার শরীর এখন কেমন?
এখন ভালো আছি বাবা, অনেক ভালো আছি আগে থেকে।
তুমি বকা দিয়ে কথা বলছো না কেন মা? তুমি এত ভালো করে কথা বললেই বুক কেঁপে ওঠে আজকাল, একটু বকা দাও না মা।
আমার ঘরে একবার আসবি বাবা? একবার আয় তো।
কেন মা, কিছু দেখাবে?
হ্যাঁ, কিন্তু তার আগে একটু মনটা শক্ত কর। মনে রাখবি আমি আর তোর বাবা সবসময় তোর সাথেই আছি। আরেকটা কথা।
এমন কথা কেন বলছো মা? আমি জানি বাবা আর তুমি আমার সাথেই আছো। বলো কি বলবে বলো।
তোর বাবার সাথে একবার বাবার কাজের জায়গায় গিয়েছিলিস তুই, মনে আছে? তোর বাবা তোকে নিতে চায়নি, তুই জোর করে সেই যে চলে গেলি।
হ্যাঁ মা, মনে আছে, খুব ভালো করেই মনে আছে। কিন্তু সেই কথা এখন কেন হঠাৎ করে বলছো?
সেদিন তুই ওখানে কি দেখেছিলি সেটা আমি জানি না, আমি জানতাম না। তোর বাবার কাজ নিয়ে আমি খুব একটা বেশি জানতাম না, কখনো খুব একটা প্রশ্নও করিনি তোর বাবার কাজ নিয়ে। বিয়ের প্রথম রাতে মানুষ কত কিছু বলে তার স্ত্রীকে। তোর বাবার কেউ ছিল না, আমার ছোটবেলাও কেটেছে মামার বাসায়। ওরা যেভাবে পেরেছিল আমাকে খালি বিদায় করে দিয়েছিল, সেটা হলেই তাদের নিশ্চিন্তি। তোর বাবা খুব অদ্ভুত কথা বলেছিল বিয়ের রাতে আমার সাথে। বলেছিল তার কাজ নিয়ে আমি যেন কখনো কোনো কথা না বলি, কোনো প্রশ্ন না করি, আমি কি করেছিলাম বলতো?
তুমি বাবাকে অনেক ভালোবাসতে মা, তুমি বাবার সাথে থাকতে চেয়েছিলে, তার সব কথাও মেনে নিয়েছিলে, সেভাবেই থেকেছিলে যেভাবে বাবা চেয়েছিল।
তোর বাবা আমার কাছ থেকে আর কিছুই চায়নি কখনো। আমি অবশ্য তোর বাবার কথার বাইরে যাওয়ার চেষ্টা করিনি। ব্যাপারটা এমন না যে আমি তোর বাবাকে ভালোবাসতাম বা তার সাথে থাকতে চাইতাম, কেবল আমি এটা ছাড়া যে কিছু করব সে উপায়ও ছিল না, আমার আর কোনো পথ খোলা ছিল না সামনে।
ওইদিন আমি পরে ভেবেছিলাম তোমার কথা শুনলেই ভালো করতাম, বাবার পেছনে যাওয়া আমার উচিত হয়নি। আমি কিছু চাইনি মা, আমি খালি চেয়েছিলাম বাবার সাথে থাকতে। বাবাকে খুব ভালোবাসতাম আমি, তাকে শ্রদ্ধা করতাম, তার সাথে সব সময় থাকতে চাইতাম।
ওই দিনের পর কি আর ভালোবাসতে পারিসনি? তোর বাবার প্রতি কি আর তোর শ্রদ্ধা ছিল না?
বাবাকে আমি মানুষ মারতে দেখেছিলাম মা, মানুষ মারছিল বাবা নিজের হাতে। এরপরে আমি বাবাকে আর ভালোবাসতে পারবো আগের মতো, তাকে শ্রদ্ধা করতে পারবো? তুমি এটা আমার কাছ থেকে কেন আশা করছো মা? কিভাবে পারতাম আমি?
জানি না রে, আমিও জানতাম না তুই কি দেখেছিলি ওই দিন। জেনেছি খুব বেশি দিন না।
কে বলেছে তোমাকে এসব?
তোর বাবা।
বাবা আর নেই মা, বাবা আর নেই, বাবা মরে গিয়েছে, সেটা তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। তুমি কিভাবে বাবার সাথে কথা বলতে পারো বলতো? আমাকে বোঝাও প্লিজ, আমি বুঝতে চাই এসব কি হচ্ছে বা আমার সাথে এসব কি শুরু হচ্ছে? আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। বাবা মরে গিয়েছে, যা হয়েছে তার নিজের জন্য হয়েছে, বাবার পথ ঠিক ছিল না। আমি যখন পেরেছি নিজের মতন করে টাকা আয় করতে চেয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি বাবার এই টাকা আর নিতে না হয় আমাকে। এখন তো আর বাবা নেই, একেবারেই চলে গেছেন, আমি কি করব বলতে পারো মা? বাবা থেকে কি আমাদের জন্য ভালো কিছু করেছিলেন, করতে পেরেছিলেন? তার থেকে এটাই ভালো যে বাবা আর নেই।
জানি না নীলয়, জানি না, শুধু একটা কথা মনে রাখিস, তোর বাবা তোকে খুব ভালোবাসত। তুই তাকে ভালোবাসিস আর নাই বাসিস, বাবা হয়ে তোর বাবা কখনোই ভুলতে পারেনি নিজের ছেলের কাছে এভাবে ধরা পড়াটা। বাবা হয়ে তোর বাবা কখনোই ভুলতে পারেনি।
জানি, আমি জানি মা। বাবা সেদিন আমাকে দেখেছিল, আমি দৌড় দিয়েছিলাম বাবার হাতের রক্ত দেখে। বাবার সাথে ওইদিন আরো মানুষ ছিল।
দেখেছিলি সেদিন সেই মানুষগুলোকে? মনে আছে ওদের চেহারা?
না, আমি আমি ঠিক মনে করতে পারি না মা। আর সেসব মনে করে কি হবে?
একটু আগে একটা স্বপ্ন দেখেছিলি বাবা, মনে পড়ে? মনে পড়ছে?
হ্যাঁ দেখেছি, কিন্তু কিন্তু এর সাথে বাবার সম্পর্ক কি? আমি তো এমনিতেই ভুলভাল ভেবে নিয়ে।
কেবল মনে রাখিস বাবা, তোর বাবা সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়েছিল যাদের সামনে তোর কাছে ছোট হয়েছিল সে। তারা জানে, তারা সব জানে, তোর বাবাকে, তোর বাবার সব কাজকে। আর তোর বাবা তোকে কতটা ভালোবাসত সেটাও জানে তারা। মনে রাখিস গাড়ি নাম্বার প্লেটটা, ওটা ভুলে যাস না, যত্ন করে রেখে দিস।
মা তুমি এভাবে কথা বলছো কেন মা?
আমার ঘরে একটু আয় না বাবা, একটু দেখে যা, একটু আয়।
মা, মা, মা তোমার কি হয়েছে মা?
কুয়াশা, 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 কুয়াশা,
গল্পের প্রথম পর্ব শুনলেন আজকে। প্রথম পর্বে আমরা দেখেছি যে নীলয়ের বাবা বসেছে অজ্ঞাত কারণে মারা গেছেন, আর তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক ছিল না। কি করে মারা গেছেন, এত বড় একটা কোম্পানিতে চাকরি করতেন, খুব রহস্য রয়ে গেছে এবং খুব তাড়াহুড়ো করে তাকে তার সৎকার করা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, নীলয়ের বাবা মারা যাবার পরও নীলয়ের মা রাশেদার কাছে তার বাবা ফোন করেছে। একজন মৃত ব্যক্তি কি করে তার মাকে ফোন করতে পারে? এবং খোঁজ নিয়ে দেখা গেল সেই ফোনটি বন্ধ ছিল আলমারিতে, কিন্তু ফোনটি খোলার পর দেখা যায় যে সময় কথা নীলয়ের মা বলেছে সেই সময় সেখান থেকে একটা ফোন এসেছিল, অর্থাৎ যে নীলয়ের বাবা ফোন করছে। খুব ভৌতিক একটা ঘটনা, মানে খুব অস্বাভাবিক কথায় নীলয় এবং নীলয়ের মা একেবারে পুরো পরিবার স্তম্ভিত হয়ে গেছিল। তো যাই হোক, আমরা যেখানে শেষ করেছি সেটা হচ্ছে যে যখন ফোন থেকে ফোন এসেছিল, নীলয় যখন সেই ফোনটাকে নিয়ে একটা মেকানিকের কাছে যায় টেলিফোনটা ঠিক করতে, সেখান থেকে একটা চিরকুট বের হয়ে আসে, একটা কাগজ পায় ফোনের সঙ্গে, যেখানে একটি নাম্বার লেখা ছিল। অদ্ভুত একটা নাম্বার, নাম্বারটা কি সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল যেখানে আমরা শেষ করছি। আসুন তাহলে আমরা পরের পর্বে চলে যাই, অনেক লম্বা কথা বলে ফেলেছি, আমরা পরের পর্বে দেখি কি হয়, তারপর আবার ফিরব। মায়ের ঘরে ঢুকে মাকে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গিয়েছিল নীলয়, ব্যাপারটা ভয় পাওয়ার মতোই না। মা বাবার কাছে চলে যায়নি, তবে মায়ের শরীরটা ভালো নেই, ডাক্তারের কথা খুব ভালো করে বুঝতে পারছিল নীলয়। মা হাসপাতালে, একটা দিন পেরিয়ে গেল, পরদিন সন্ধ্যায় কুমকুমকে মায়ের কাছে বসিয়ে রেখে বাইরে গেল নীলয়। গাড়ির নাম্বার প্লেটটা যে ওর কাছে সেটা মা জানার কথা না, মা নিজেকে কাগজটা বাবার ফোনের ভেতর ঢুকিয়ে রেখেছিলেন। কি মনে হতে আবার সে মেকানিকের দোকানে গেল নীলয়, মেকানিক দোকানে নেই, দোকান অন্য কেউ জ্বালাচ্ছে, কি করবে এখন নীলয় বুঝতে পারল না। গাড়ির নাম্বার প্লেটটা খুঁজে বের করতে হলে কি করতে হবে, এখন কোথায় যেতে হবে, পুলিশের কাছে, যদি পুলিশ কোনো সমস্যা করে, যদি আরো বেশি বেড়ে যায় ঝামেলা, না পুলিশ না, অন্য কোনো ভাবে কাজটা করতে হবে, নিশ্চয় কেউ না কেউ জানবে এই গাড়ির কথা, বাবার কোম্পানির সাথে সবকিছু কোনো না কোনো ভাবে জড়িত, বাবা কি কাজ করত তার কোম্পানিতে জানতে খুব ইচ্ছে হলো নীলয়। কি মনে হতে পুরনো সেই জায়গায় ফিরে গেল সে, যেখানে একদিন নিজের বাবাকে অন্য কাউকে মারতে দেখেছিল নীলয়, কিন্তু সেখানেও এখন বহুতল অ্যাপার্টমেন্ট, দারোয়ানের সাথে কথা বলে খুব একটা বেশি কিছু জানতে পারল না নীলয়। অনেকক্ষণ হাসপাতালে নেই নীলয়, কিছু খাবার নিয়ে ফিরে গেল হাসপাতালে। সে গিয়ে প্রথম যে খবরটা শুনল নীলয় সেটা হল মা কোমায় চলে গেছেন।
আমি আসলে আপনাদের কোম্পানি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।
ম্যানো, ওয়াই ইউ আর সো ইন্টারেস্টেড ইন আওয়ার কোম্পানি? আচ্ছা, কি জানতে যাচ্ছেন আপনি সেটা জানলে আমার জন্য একটু ভালো হতো।
ওয়েল, আমি আসলে একজন এমপ্লয়ি সম্পর্কে জানতে চাচ্ছি, উনি আমার বাবা হন, উনি এই কোম্পানিতে কি হিসেবে কাজ করতেন?
উনি আপনার বাবা হন? যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি?
আমি জানি আপনি কি বলবেন, আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আমার বাবা সম্পর্কে আমি আপনাদের কাছে কেন জানতে আসলাম, আমি তো আমার বাবার কাছ থেকেও এই ব্যাপারটা জানতে পারতাম, তাই না? হ্যাঁ পারতাম, তবে উনি মারা গিয়েছেন কিছুদিন আগে, আর আমার বাবা খুব রিজার্ভ থাকতেন পরিবারের কাছে, কখনোই আমাদের সাথে নিজের কাজের দায়িত্ব নিয়ে খুব বেশি কথা বলেননি।
ও, আই এম সরি, অ্যাকচুয়ালি আমিও খুব একটা বেশি দিন হয়নি এখানে জয়েন করেছি, আমাদের সব কর্মীর নাম এক জায়গায় লেখা আছে, আমি একটু চেক করে জানাচ্ছি। আপনার বাবার নামটা যেন
মোর্শেদ, মোর্শেদ হোসেন।
না, আই এম সরি, কিন্তু এই নামে কোনো মানুষ আমাদের অফিসে রিক্রুটেড হননি, মানে যতদূর দেখতে পাচ্ছি যে উনি যদি কখনো কোম্পানিতে কাজ করেও থাকে তবে সেটা অফিসিয়ালি নয়।
কিন্তু উনি টানা 22 বছর এই কোম্পানিতে কাজ করেছেন, ওনার নাম থাকবে না সেটা কি করে হয়? আচ্ছা, আপনি কি প্লিজ আপনার মালিকের ঠিকানা বা তার সাথে কথা বলার কোনো উপায় আমাকে বলতে পারবেন? তাহলে হয়তো ওনার সাথে কথা বলে আমি ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়ে যেতে পারতাম।
হ্যাঁ, সেটা হয়তো বা করা যায়। ওকে, আমাকে একটা কল করতে হবে, একটু অপেক্ষা করুন। হ্যালো স্যার, একজন এসেছেন আমাদের এক কর্মীর ব্যাপারে কিছু তথ্য চাইছেন। নাম, এক্সকিউজ মি, আপনার নামটা?
নীলয়, নীলয় হোসেন, মোর্শেদ হোসেনের ছেলে।
স্যার, ওনার নাম নীলয় হোসেন, উনি বলছেন ওনার বাবা মোর্শেদ হোসেন আমাদের মেগা বিল্ডার্সে অনেকদিন ধরে কাজ করেছেন, কিন্তু আমি চেক করে দেখলাম ওই নামে কেউ আমাদের এখানে কখনো কাজ করেননি।
এক্সকিউজ মি, আপনি ওনাকে বলুন, কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন আর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, আমাদের একটা ফ্ল্যাট দিয়েছে মেগা বিল্ডার্স কোম্পানি।
হ্যাঁ স্যার, উনি বলছেন ওনার বাবা নাকি মারা গিয়েছেন আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি সরি মিস্টার নীলয়, উনি আপনার সাথে দেখা করতে চাইছেন না, বলুন আমি কি করতে পারি, আমি তো এখানকার একজন সামান্য কর্মী মাত্র, তবে আপনাকে একটা কথা হয়তো আমি বলতে পারি। বুঝতেই পারছেন কোম্পানির সব কাজ তো আর ঠিকঠাক মতো হয় না, আর তাই এই কোম্পানিগুলোতে মাঝে মধ্যে কিছু মানুষের দরকার পড়ে ওই জোর করে কাজগুলি করার জন্য আর কি, বলা যায় তারা কি প্রফেশনাল মাস্তানি হিসেবেই।
আমি আমি বুঝতে পেরেছি, আমি এখন আসি হারুন সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে।
এক্সকিউজ মি, আপনি আমার নাম জানলেন কিভাবে?
আপনার টেবিলে রাখা কার্ডে দেখেছি, এমন কিছু না। আসি তাহলে আজকে।
নীলয় চলে গেল না একেবারে, সে গেল সরাসরি অফিসের গ্যারেজে। কেমন যেন মনে হলো ওই গ্যারেজেই গাড়িটা থাকবে, অবশ্যই ওখানে থাকবে গাড়িটা। গাড়িটার নাম্বার লেখা ছিল কাগজে, তার কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অকারণে কিছুই হয় না, এটাও হয়নি। বাবার মৃত্যু, বাড়ির নাম্বার আর ওই ফোন সব যেন এক সূত্রে গাঁথা। গাড়ি পেয়ে গেল নীলয়, গ্যারেজে দারোয়ান গাড়ি নাম্বার দেখেই এগিয়ে এলো। জিজ্ঞেস করল কি করছে নীলয় সেখানে। নীলয় কেবল জানতে চাইল এই গাড়িটা কার। ভুল ভাবেনি সে, কাগজে লেখা নাম্বার প্লেটের সাথে মিলে যায় সে গাড়ির নাম্বার, সেটা মেঘনা কোম্পানির সিওর গাড়ি। নীলয়ের কাছে একটু একটু করে যেন সবটুকু পরিষ্কার হয়ে যেতে শুরু করল, কিন্তু পুরো ব্যাপারটা আরো পরিষ্কার করে দেখার প্রয়োজন মনে হল নীলয়। মনে হলো কিছু রহস্য হয়তো ওই মোবাইল ফোনে আটকে আছে। কি এমন আছে ওই ফোনে? অবশেষে মেকানিককে পাওয়া গেল, তবে তার আগেই খেয়াল করল নীলয় ওর পেছনে লোক লেগেছে, কেউ একজন ফলো করছে তাকে। সে যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে একটা গাড়ি। ব্যাপারটা যাচাই করে নেওয়ার জন্য সিগারেট কিনতে দাঁড়ালো নীলয়, সেখানেও দাঁড়ালো গাড়ি। মেকানিকের দোকান পর্যন্ত গাড়িটা দেখল নীলয়, তারপর ঢুকে গেল দোকানে। ওকে কি ফলো করুক আর না করুক, তাতে কি আসে যায়?
আরে মামা কেমন আছেন? আমি কয়েকদিন ছিলাম না দোকানে, শুনলাম আপনি নাকি খোঁজ করছিলেন।
আপনি বলেছিলেন মামা কাল কিংবা পরশু আসতে, এই জন্যই আর কি। আমার মায়ের শরীরটা খারাপ, হাসপাতালে রাখতে হয়েছে, ব্যাপারটা জানা খুব দরকার। যদি আপনার হুজুর কিংবা পীর ফকির কোনো উত্তর দিতে পারে এই মোবাইলের ব্যাপারে, সেটা অনেক উপকারের হবে মামা, খুব ভালো হতো তাহলে।
আমি জানতাম আপনি এমনটাই বলবেন।
কিভাবে জানলেন?
হুজুর আমার আগেই বলছিল, তাই আমি জানি। জানি আপনার মনে হবে আমি উল্টাপাল্টা বলতেছি, সুযোগ নিয়ে এসব ভংসং বলতেছি, কিন্তু হুজুরের কেরামতি তো দেখেন নাই। আপনার ফোন তার কাছে নেওয়ার পরপর সে জিজ্ঞেস করছে, ফোনের ভেতরে একটা কাগজ, সেটা কই? সেটা খুব দরকার, আর তার চাইতেও বেশি দরকার আপনারে নিয়ে যাওয়া। হুজুর আপনারে দেখতে চায়। আমি হুজুরে বলছিলাম আপনি যাবেন না, আপনি এসবে এমন বিশ্বাস করেন না, কিন্তু তিনি বারবার বলছেন যে আপনি যাইবেন। আমি জানতাম মামা আপনি যাইবেন, কারণ হুজুরের কথা আমি বিশ্বাস করি। আপনিও করবেন মামা, শুধু একবার গিয়া দেখেন।
আপনার নাম কি মামা?
আসলাম, আসলাম মেকানিক নামেই সবাই চেনে আমারে।
এই নেন আসলাম মামা, কিছু টাকা ধরেন, আমার জন্য অনেক করলেন আপনি, আমার জন্য এখন দোকান ছেড়েও যাচ্ছেন, আপনার অনেক ক্ষতি করে দিচ্ছি আমি। তারপরেও মামা প্লিজ একটু নেন, এর বেশি আমি দিতে পারবো না আপনাকে, আমার কাছে খুব বেশি টাকা নেই, যা ছিল সেটাও মায়ের চিকিৎসায় খরচ হয়ে যাচ্ছে, এটুকু আপনি রাখেন।
হুজুর আরো একটা কথা বলছে মামা।
কি বলেছেন হুজুর?
বলছে আপনি অনেক ভালো মানুষ, এইটাও আমি বিশ্বাস করি। আমি ভালো মানুষের জন্য এমনি করি মামা, টাকা লাগবো না, এক দুই দিনের টাকা দিয়ে কি আর হইব, আপনার উপকার হইলে আমার ভাল লাগবে, খুব ভাল লাগবে।
আপনি সত্যি কোনো টাকা নেবেন না মামা?
না মামা, আর যাই করেন টাকা দিয়েন না আমারে, আমার ভাল লাগবে না। এর চাইতে আপনার লগে না গেলেও ভালো, কিন্তু টাকা দিয়েন না, আপনারে ভাঙ্গা আমি খাবো, এই মানুষ আসলাম না।
হুজুর আরেকটা কথা বলেন নাই আসলাম মামা?
কি?
হুজুরের বলা উচিত ছিল যে আপনিও একজন খুব ভালো মানুষ।
আরে কি যে বলেন মামা।
হুজুরের বাড়ি ঠিক যেমনটা ভেবেছিল নীলয় তেমন না, কোনো মানুষ নেই আর দশটা সাধারণ বাড়ির মতোই, মধ্যবিত্তের একটা বাড়ি। বাইরে থেকে দেখিয়ে বোঝা যায় যে খুব কষ্টে দিন আনে দিন খায় অবস্থা। হুজুর যে টাকার জন্য মানুষকে বোকা বানায় না সেটা বলে দিতে হলো না নীলয়কে। কেন যেন মনে হল তার এখানে কাজ হবে, এখানে নিজের প্রশ্নের উত্তর পাবে সে, কিন্তু ঠিক কতটা সাহায্য করতে পারবে হুজুর সেটা নিয়ে সন্দেহ কাজ করছে নীলয়ের মনে। প্রশ্ন ভরা মন নিয়ে হুজুরের দরজায় টোকা দিল সে, পেছনে আসলাম মেকানিক, তার মুখ ভর্তি হাসি। সে জানে ভেতরে ঢুকলে হুজুরের দেখা পেলেই নীলয় বুঝতে পারবে যে সে সত্যি কথা বলছিল, একটা বর্ণ মিথ্যেও বলেনি সে।
এসেছেন তাহলে?
জানতেন আসবো, আসলাম মামা জানিয়েছে নিশ্চয়ই?
না, কিছু ব্যাপার আছে, আমার পোষা জিন আছে, অন্তত আমার তাই বিশ্বাস। তারা মাঝে মধ্যেই নানা খবর আমাকে জানিয়ে দেয়। আমি তাদের মারফতেই কিছু কথা আগে থেকে জানতে পারি, এমন কিছু জানতে পারি সহজে যেগুলোর কাছে যেতে আরো অনেকটা সময় লেগে যাবে মানুষের।
কথাগুলো সত্যি না মিথ্যা সেটা বুঝতে পারছি না। আপনার আয়ত্তে জিন এলো কি করে? আর তারা আপনাকে এত খবর আগে থেকে দিলে আপনি এত গরিবী হালে আছেন কেন? আপনার তো আরো ভালো জীবন যাপন করার কথা।
হ্যাঁ তা ঠিক, সবাই তেমন তাই ভাবে। প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ, জিন খুব বেশি নেই আসলে আমার কাছে। এর মধ্যে কেউ আছে যারা আমার কাছে থাকতে ভালোবাসে, আমি তাদের মনিব না, তারা আমার কাছে থাকতে বাধ্যও না, তারপরেও থাকে, হয় না? আমাদের বাড়িতে আত্মীয় স্বজন থাকে, এই জিনদেরকে তেমনটাই ধরে নিন, আর বাকিরা আমার কাছে হয়তো দেনায় ঋণী। আমার টাকা নেই, তাই টাকার ঋণ করানোর উপায়ও নেই। জিনেরা টাকার জন্য ঋণী থাকবে সেটাও না, অন্য অনেক কাজের হিসেব নিকেশ থাকে। কিছু জিন ভালো, কিছু জিন অতটা ভালো না, সেই খারাপ জিনদের বশ করতে হয়, আয়ত্তে আনতে হয়, এমন নানা ব্যাপার আছে। তবে আমার সাথে তাদের সবারই কোনো না কোনো সম্পর্ক আছে দেখেই তারা এইখানে। আর আমি এত গরিব কেন? কোথায় গরিব, টাকা পয়সায়? আপনার কি মনে হয় টাকা পয়সা চাইলে আমি জিনদের সাহায্য ছাড়াই করতে পারতাম না? শুধু ইচ্ছে নেই, কি হবে বলেন? সময় আর দিন তো চলেই যাচ্ছে, ছেলে মেয়েদের জন্য যতটুকু করা দরকার করেছি, আর কিছু করে আর অনেক জমিয়ে লাভ কি? অন্তত আমার ছেলে মেয়েরা আমাকে কারো রক্তে হাত রাঙাতে দেখেনি।
আপনি জানেন? কিভাবে জানলেন?
বলছিলাম না, এই আসলাম মানুষটারে আমি বড় ভালোবাসি, সে আমার কাছে খুব একটা কাজ নিয়ে কখনো আসে না। আমি গরিবের মধ্যে গরিব, সবাই ভাবে আমি ধড়িবাজ ধরনের, যে কেবল কথাই বলি, কথা মিথ্যা খাই। তারা দেখতে চেষ্টা করে না আমার কাজকে, মানুষ বলতে মজা পায় তাই বলতে থাকে। কথার অনেক ধার নিলয় সাহেব, আপনার বাবা যে আটকে গিয়েছিল সেই কথার ধারে, একজন তার কথা শুনেই বুঝে গিয়েছিলেন যে এই মানুষটাকে কাজে লাগানো যাবে, সে সব করতে পারবে। কার জন্য সব করতে পারবে জানেন?
নিজের জন্য। বাবা যদি আর কারোর জন্য কিছু ভাবতো তাহলে এমন কখনো হতোই না।
আপনার বাবা যা করেছিলেন সব তার পরিবারের জন্য করেছিলেন। আপনি কি ভাবছেন আপনাদের যে ফ্ল্যাট দেওয়া হয়েছে কোম্পানি থেকে সেটা সত্যি? কোম্পানি সেটা দেয়নি আপনাদের, আপনার বাবা কষ্ট করেছেন তার ফলও পেয়েছেন।
আর পাপ, যে পাপগুলো বাবা করেছিল সেগুলোর শাস্তি? সেগুলোর শাস্তি কেন আমার মা পাবে?
আপনার মা মুখে বলেন তিনি আপনার বাবার সাথে থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি আপনার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। উনি যদি চলেও যান তাহলেও মনে কষ্ট নিয়েন না। আপনার মা যাকে ভালোবাসতেন তার অভাবেই খারাপ আছেন, আর কিছু না, বাদ বাকিটা ভাগ্যে যা থাকে। সবাই সবকিছু সহ্য করতে পারবে এমনটা তো না।
আপনি আসলাম মামার কথা বলছিলেন?
হ্যাঁ, আসলাম যখন আমার কাছে আপনার ব্যাপারে আসলো আমি প্রথমে খুব মেজাজ গরম করেছিলাম, রাগ করেছিলাম, আমি এই ব্যাপারগুলো একদম পছন্দ করি না। কিন্তু যখন জানতে পারলাম আপনার বাবাকে নিয়ে আপনি কষ্টে আছেন আর এটা একটা মানুষের কষ্টের গল্প, তখন নিজেই কৌতূহলী হলাম, এক এক কইরা সব তথ্য জড়ো করলাম। আজ আপনি যা জানতে গিয়েছিলেন আপনার বাবার কোম্পানিতে, আমি সেই সব আপনাকে বলতে পারি, যদি
যদি
যদি আপনি শুনতে চান তাইলে। আমি জানি না আপনি হয়তো এতটা সময় আমারে দিতে পারবেন না।
পারবো, আমি পারবো।
হয়তো পারবেন, তবে আপনার পেছনে যে মানুষগুলা লাইগে আছে অনেকক্ষণ ধইরা তারা আপনারে অনুসরণ করতেছে, হয়তো তাদের চোখ বাঁচাইয়া খুব বেশিক্ষণ এইখানে আপনি থাকতে পারবেন না।
ওরা আমাকে ফলো করছে কেন? আমি তাদেরকে চিনি না পর্যন্ত।
কে চায়, নিজেদের কুকর্ম প্রকাশ করতে, আর আপনার বাবা যাদের কাছে প্রচুর টাকা পেতেন তাদের তথ্য আপনি জেনে গেলে হয়তো সেই টাকাগুলো ফেরত দিতে হইব।
কিসের টাকা? মানুষ মারার জন্য বাবা যে টাকাগুলো নিত ওদের কাছ থেকে সেটা?
আপনার শুনতে খারাপ লাগবে জানি, কিন্তু কথাগুলো সত্য, আর সত্য কথা কড়া হইলেও শোনার দরকার। আপনার বাবা একজন খুনি ছিলেন, সন্ত্রাসী ছিলেন, প্রচুর মানুষকে মেরেছেন, ধমকাইছেন, নিজের পরিবারটারে টিকায় রাখার জন্য এমন প্রচুর কাজ করছেন তিনি।
কিন্তু আমাদের বাড়িতে কখনোই তো এত বেশি সচ্ছলতা দেখা যায়নি। বাবা তাহলে এত খারাপ কাজ করেও বেশি টাকা আয় করেননি, এমনটাই বলতে চাচ্ছেন নাকি? এই কথা কে বিশ্বাস করবে?
তোমার বাবা বলেছিলাম না, কথার একটা ধার আছে, আলাদা রকম ধার। তোমার বাবা কথার ফাঁদে পড়ে গিয়েছিল, তার সবচাইতে দুর্বল স্থানের খোঁজ পেয়ে গিয়েছিল একজন প্রফেশনাল কিলার। অনেক টাকা পয়সা ছিল সেই কিলারের, কিন্তু সম্মান ছিল না সমাজে। সম্মান টিকায় রাখতে তার দরকার ছিল এমন একজন মানুষ যে তার জন্য কাজ করে দেবে, যত খারাপ কাজ সেইগুলারে সামলাবে, আর অন্যদিকে সেই খুনি গইড়া তুলব একের পর এক রাজ্য। কত কিছু আছে তোমার বাবার কোম্পানির মালিকের তা জানো? দুঃখিত, আমি তুমি কইরা বইলা ফেলাইছি।
ব্যাপার না, আপনি জ্ঞানে আর বয়সে আমার থেকে বড়ই হবেন, আর সম্বোধনে কি আসে যায় বলেন? সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি কি ভাবছেন আর আপনি মানুষটা কেমন, সেটাই, তাই না?
তুমি সেটা তোমার বাবার ব্যাপারে কবে বুঝবা? তোমার বাবার সবচাইতে বড় দুর্বল জায়গা ছিল তার পরিবার, তার নিজের পরিবারকে টিকায় রাখার দরকার ছিল।
কিন্তু আমার বাবাই কেন? আর কোনো মানুষ কি ছিল না? আমার বাবাকে আর সবার মধ্যে থেকে বেছে নিতে হলো কেন ওই পেশাদার খুনিটার?
সব ভাগ্য। ভাগ্য আমাদের কারে কোথায় নিয়ে ফেলে সেটা বোঝা খুব মুশকিল। তোমার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কখনো জানতে ইচ্ছা করছে তোমার বাবা আর মায়ের বিয়ের পর কেমন ছিল তাদের সংসার? কখনো জানতে চেয়েছো? আমি জানি চাওনি, কারণ তুমি যখন জানতে চাইতে পারতে তখন তোমার বাবা তোমার কাছ থেকে, তোমার মন থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু তাদের শুরুটা খারাপ ছিল, খুবই খারাপ। তোমার মাকে নিয়ে তোমার বাবা একটা সময় বস্তিতে অনেকটা দিন কাটাইছেন। সেইখানে তোমার মাকে বাড়িতে রাইখা তোমার বাবা বাইরে কাজ খুঁজা বেড়াইতেন। সেইখানে জীবন সভ্য না, অসভ্য। আর সেই অসভ্যর ছায়া তোমার মায়ের গায়ে পড়তে দেননি তোমার বাবা, না চাইতেও খুন করতে হয়েছে তাকে। আর সেই খুনের দায়ে জেলে যায় তোমার বাবা। সেইখানে তার দেখা হয় ফররুখ কালামের সাথে।
ফররুখ কালাম, উনি কে?
তোমার বাবার কোম্পানির মালিক, তাকে তোমার না চেনারই কথা। তোমার জন্ম আরো আগে হইলে হয়তো তুমি খারাপ আর সন্ত্রাসী হিসাবে এই মানুষটার চিন্তা, কিন্তু তোমার বাবা এই মানুষটার সব খারাপের দায়ভার নিয়ে আনেন, বদলে বেরিয়ে আসেন জেল থেকে। নিজের পরিবারকে সুস্থ একটা জীবন দিতে গিয়ে অনেকটা হারিয়েছেন তোমার বাবা। সেটা তুমি না বুঝলে কে বুঝবে বলো?
আমার বাবার হত্যাকারী কি সেই মানুষটাই ফররুখ কালাম? আমি কোন কোম্পানির মালিককে সেটা নিয়ে কখনোই চিন্তা করিনি, আর সেটা আমার বাবার সাথে কোনোভাবে সম্পর্কিত হলে তো আরো করিনি।
কেন? কারণ তুমি তাকে পছন্দ করতে না?
না, আমার মানতে খুব কষ্ট হতো। আপনি নিশ্চয়ই বুঝবেন ওই বয়সে আমি কি দেখেছিলাম আর সেটা আমার উপরে কেমন প্রভাব ফেলেছিল।
বুঝি, তবে মনে রেখো তুমি ঠিক পথেই আছো। তোমার বাবা অনেকের রক্তে হাত রাঙাইছেন, তবে পরিবারের রক্ষার জন্য ঠিক কতটা যাওয়া যায় সেটা তুমি ভালো বুঝবে। তুমি তার জায়গায় থাকলে কি করতে সেটাও ভাইবা দেখো একবার। মায়ের পাশে থাইকো। মানুষ হিসাবে তোমার বাবা হয়তো ঠিক ছিলেন না, কিন্তু বাবা হিসাবে হয়তো ছিলেন। সেটা বিচার করবা তুমি। এখন যাও, তোমার পেছনে ওরা আসছে, যে কোনো সময় তোমার যে কোনো অঘটন ঘটায় ফেলতে পারে, তোমার সতর্ক থাকা উচিত।
যাচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু তার আগে বলুন প্লিজ, ওই মোবাইল নাম্বারের সাথে এসবের সম্পর্কটা কোথায়?
মোবাইলের আসলে কোনো কাজ নেই, ওটার কাজ ওই পর্যন্তই ছিল।
মানে
মোবাইলটা কোথায় পাইছিলা মনে করতে পারো?
বাবার পকেটে, মানে আমার যতদূর মনে পড়ে বাবার পকেটেই ছিল ওটা। বাবাকে পাওয়া যায়নি, বাবাকে একটা পুরো আস্ত মানুষ হিসেবে পাওয়া যায়নি, তবে তার মোবাইল সহ জামা কাপড় অক্ষত ছিল, সেগুলোতে খুনি হাত দেয়নি।
ওটাই ছিল তোমার বাবার শেষ বাহন, তিনি সেইটার মাধ্যমে তোমাদের কাছে কোনো একটা তথ্য পাঠাতে চাইছিলেন। কি তথ্য সেইটা নিশ্চয় এখন বুঝতে পারছো তুমি। ফোনটার মধ্যে কোনো ব্যাটারি ছিল না, তবে একটা কাগজ ছিল, সেই কাগজটুকুকেই তোমার বাবা তোমাদের হাতে পৌঁছে দিতে চেয়েছিলেন।
ওই কাগজে লেখা গাড়ির নাম্বার বাবার কোম্পানির মালিক ফরুক কালামের, উনি কি তাহলে বাবাকে?
তুমি কিছু স্বপ্ন দেখেছিলে, অন্তত আমি তাই জানি। তোমার বাবা সবসময় কোনো না কোনো ভাবে যতটা সম্ভব তোমার সাহায্য করে গেছেন নিজের খুনিরে খুঁজা বাইর করতে। তার সম্পর্কে তোমার যে খারাপ ধারণা ছিল সেটারে ভাঙ্গা ফেলার জন্য তিনি কিছু করতে চাইছিলেন, কোনো একটা অন্যায় হতে দিতে চাননি। আমি সেইখানে ছিলাম না, তুমিও ছিলে না, কিন্তু তোমার স্বপ্ন, স্বপ্নে কিছু তো দেখেছো তুমি, কিছু তো নিশ্চয়ই শুনেছো।
শুনেছি, একটা কণ্ঠ বারবার আসছিল আমার স্বপ্নে। বাবা কিছু একটা করতে নিষেধ করছিল একজন মানুষকে, কিন্তু বাবাকে বারবার ভয় দেখাচ্ছিল সেই কণ্ঠটা।
কখনো ফররুক আলমের কণ্ঠ শুনেছ? শুনে দেখো তাহলে। আমার মনে হচ্ছে তোমার স্বপ্নে কোনো ভুলভাল কিছু ছিল না, ওটা তোমাকে শোনানো হয়েছে। কথাগুলো তোমাকে শোনাতে চেয়েছে তোমার বাবা। তোমার বাবাই চাইছিল মোবাইলটা যেন তোমার হাতে যায়, আর তার জন্য দরকার ছিল একটা কারণ। তোমার মায়ের কাছে তোমার বাবার কল আসা ছিল সেই কারণ।
কিন্তু এসব শুনতে কোনো বাজে গল্পের মতো মনে হয়, বাস্তবে এমন কিছু হতে পারে না হুজুর। আমার বাবা মরে গিয়েছেন, তাকে কেউ মেরে ফেলেছে মানছি, মানছি যে সে ভালো বাবা ছিল, সে আমাদের ভালোর জন্যই সবকিছু করেছে, কিন্তু কিন্তু তবু এই ব্যাটারি ছাড়া একটা ফোন চলছে বা আমার বাবা আমাকে স্বপ্নে দেখাচ্ছে, এইসব বিশ্বাস হতে চায় না।
বিশ্বাস সহজে আসে না নিলয় সাহেব, বিশ্বাস ধীরে ধীরে মজবুত হলে সেটা ভাঙতে কঠিন হয়, সময় লাগে। খুব সহজে কিছু বিশ্বাস করে ফেলা উচিত, আমাকেই বা তুমি বিশ্বাস করছো কেন? পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যেগুলোর কোনো কারণ খুঁজা পাওয়া যায় না। ভেবে নাও এমন কিছুই হয়েছে তোমাদের পরিবারের সাথে, কিন্তু অবিশ্বাস্য হইলেও সেটা তো হইছে, তাই না? তোমার বাবার কোম্পানির মালিক মানে এক সময় সেই ভয়ঙ্কর সন্ত্রাসী ফররুক কালাম তোমাকে খুঁজা নেবে, তোমার তার কাছে যাওয়ার দরকার পড়বে না, শুধু প্রস্তুত থাকো। আর মনে রাখো, ফররুক কালাম কেবল টাকার জোরে নিজের শরীর থেকে মানুষের রক্তের গন্ধ সরাইছে, বাস্তবে কিন্তু সেদিনের সেই সন্ত্রাসী এখনো তাই আছে। তাই সাবধানে থাকো, আমি খবর রাখবো এখান থেকে, আশা করি কোনো সমস্যা হইব না, যদি হয় আমি হয়তো সাহায্য করতে পারবো কিছু, তবে তুমি শক্তি রাখো মনে।
আজ তাহলে আসি,
এসো।
আমিও তাহলে গেলাম হুজুর।
নীলয়ের মা প্রচন্ড অসুস্থ হয়ে যায় এই ঘটনা এবং একটা সময় সে কোমায় চলে যায়, এবং নীলয়কে এই অদ্ভুত ঘটনায় যে নাম্বারটা পেয়েছি, একটা গাড়ির নেমপ্লেট, সবকিছু মিলিয়ে তাদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে এবং তার বাবার মৃত্যুর রহস্য আরো জটিল থেকে জটিলতর হতে থাকে। একজন হুজুরেরও শরণাপন্ন হয় নিলয়। আমি আর কথা না বলে আমার মনে আমরা শেষ পর্বে চলে যাই, দেখি সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার শেষ পর্ব। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি আছেন ABC রেডিওতে। পরের দিন বেশ ছটফটানিতে কাটল নিলয়ের। সবসময় বুঝতে পারছে কেউ একটু নজর রাখছে তার উপরে, কিন্তু কে কিংবা কোথা থেকে সেটা বোঝার কোনো উপায় নেই। এতদিন পরে নিজের এই ভয়, ছটফটানি আর সন্দেহের উত্তর পেয়ে গেল সে। আসলেও কেউ যে তার দিকে নজর রাখছে সেটা বোঝা গেল হাসপাতালে ঢুকতেই। মাকে দেখতে একবার হাসপাতালে আসে সকালে নিলয়। কুমকুম থাকে সেখানে, মায়ের কিছু বোঝার কোনো ক্ষমতা নেই, তবে কুমকুম হাসপাতাল থেকে সরতে চায় না। কোনোভাবে তার মনে বদ্ধ ধারণা জন্মেছে যে মা সব দেখতে পারে, শুনতে পারে, কেবল তার নড়াচড়ার শক্তিটুকু নেই বলে উঠে কুমকুমের কাছে আসতে পারছে না। নিলয় কিছু বলে না মনকে, জোরও করে না। বাবা কখনো কুমকুমকে মারেনি, বকেনি, নিলয়কেও একটা উঁচু স্বরে কথা বলেনি। আজকাল এইসবে ভাবে নিলয়, আসলে কি বাবা এত বেশি খারাপ ছিল? আর সবার বাবার মতো কি ভালোবাসত না বাবা নিজের সন্তান আর পরিবারকে? কি করত নিলয় এমন কোন পরিস্থিতিতে পড়লে? নিজের পরিবারকে রক্ষা করতে চাইত নাকি অন্যদের বাঁচাতে চাইত? এমন সব মানুষকে যাদের সে চেনে না পর্যন্ত, কিন্তু এত যুক্তি দিয়েও বাবার করা অপরাধের ভার কমাতে পারে না নিলয়। তবে এটাও সত্যি যে সবটা জানার পর আর বাবাকে অতটা খারাপ কেউ বলে মনে হচ্ছে না। মনের ভার একটা দিক দিয়ে হলেও কমে গেছে। বাবা আর এখন পশু নেই। বাবার আকার তো একসময় বিশাল বড় ছিল নিলয়ের কাছে, পরে সে আকার কমে গিয়েছিল একটু একটু করে। সবটা জানার পর আকারটা যেন আবার ফুলে ফেঁপে উঠেছে। হাসপাতালে ঢোকার সময়ও এই সবই চিন্তা করছিল নিলয়। কিন্তু নিলয়ের ভাবনায় ছেদ পড়ল কুমকুমের ছুটে আসা দেখে। কিছু কি হলো মায়ের? ধপ করে উঠল নিলয়ের মনটা। না, মায়ের কিছু হয়নি, কিন্তু নিলয়ের জন্য একটা চিঠি আছে। ভয়ে ভয়ে নিলয়ের হাতে চিঠিটা দিল কুমকুম। সেখানে লেখা, যে চলে গেছে তাকে ভুলে যাও, না হলে যারা আছে তারাও চলে যাবে। এটা কি হুমকি ছিল? এই কথাই কি বলেছিলেন হুজুর সেদিন? সত্যি কি আর কয়েকদিন এভাবে কাটলে ফরহুক কামাল নিলয়ের বাবার হত্যাকারী তার নিজের সামনে এসে ধরে দেবে? কুমকুমকে মায়ের কাছে পাঠিয়ে দিল নিলয়। ভয় পাবে সে নাকি পাবে না? সারা রাত ঘুম হয়নি। হাসপাতালের একটা দেয়ালে হেলান দিতেই যেন চোখের সামনে অন্ধকার নেমে এলো নিলয়ের।
বাবা, বাবা তুমি, বাবা তুমি এসেছো?
হ্যাঁ বাবা, আমি আমি এসেছি।
আমি কি উল্টোপাল্টা ভাবছি বাবা, নাকি তুমি সত্যি আছো, সত্যি এসেছো? তুমি আমার কাছে কেন এসেছো বাবা? কেন বারবার আসছো? আমি কি করব, কি করব বলো বাবা? আমি চাই তোমাকে যারা মেরেছে তারা শাস্তি পাক, কিন্তু মা আর কুমকুম, ওদের সাথে যদি কিছু হয়ে যায়?
সেজন্যই আমি এসেছি বাবা। দরকার নেই, কোনো দরকার নেই এসবের। আমার খুনি শাস্তি পাক সেটা আমি চাই, তবে তার আগে আমি চাই তোরা সবাই ভালো থাকিস। তোদের জন্যই তো এত কিছু করা। তোরা ভালো না থাকলে আমার কোনো চাওয়াই আর থাকবে না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের।
কিন্তু আমি চাই তোমাকে যারা এমন করতে বাধ্য করেছে, যাদের জন্য সারাটা জীবন আমি তোমাকে খারাপ বলে জেনে এসেছি, তাদের শাস্তি দিতে। কিছু তো শাস্তি তাদের পাওয়া উচিত বাবা।
উচিত, আর তারা সেটা পাবে, কিন্তু তার জন্য তোদের এভাবে আমি বিপদের মুখে ফেলে দিতে পারবো না।
তোমাকে কে মেরেছিল বাবা? ওই কণ্ঠটা কার ছিল? ফরহুক কামালের? আমাদের তুমি কেন কিছু বলনি বাবা? কিছু তো বলতে পারতে, আমাদের জানার দরকার ছিল সব কিছু, অন্তত আমি বড় হওয়ার পর।
ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। চাইনি তোরা কষ্ট পাস, কিন্তু আমি কিছু না বলাতে তোরা যতটা কষ্ট পেয়েছিস, তুই যতটা কষ্ট পেয়েছিস, সেটাও এখন ভাবলে নিজেকে খুব অপরাধী লাগে। সব সময় তাই লাগতো, নিজেকে খুব বাজে কেউ মনে হতো। আমি কারো গায়ে হাত তুলি কিংবা কাউকে মারি, অপরাধবোধ কেবল একটাই কাজ করত, আমার ছেলে আমাকে ভালো মনে করে না,
আমার ছেলে তার বাবাকে খারাপ মানুষ ভাবে। এখন তো তুই সব জানিস, এখন তো আমাকে খারাপ মানুষ ভাবিস না, তাই না বাবা? বল, সত্যি করে বল, এখনো কি আমাকে তুই
জানি না? বাবা, আমি তোমাকে আবার আগের মতন ভালোবাসতে পারছি বাবা, তবে মনে হচ্ছে তোমার পাপের বোঝাটা যেন আমার ঘাড়ে চলে এসেছে। তুমি যাদের ক্ষতি করেছো তাদের কোন রকম ক্ষতিপূরণ না করে হয়তো মন শান্ত হবে না।
সেটা হওয়ার না রে, কত মানুষকে ঘর ছাড়া করেছে তোর বাবা সেই তালিকা করা মুশকিল। শুধু দোয়া করতে পারিস আমার জন্য। জানি না কি হবে, কিন্তু যেটাই করি আমি খারাপ ছিলাম না কখনো, হতে চাইনি। আর যাই হোক, তুই অন্তত ভুল বুঝিস না আমাকে। আমি শেষ পর্যন্ত ঠিক করেছিলাম, আর না, এবার থেকে আর কোনো অপরাধের সাথে থাকবো না। বাধা দেব, বাধা দেব খারাপ কাজ দেখলে, তার ফলাফল তো দেখেছিস বাবা। আমি চাই না তোদের সাথে এমন কিছু একটা হোক। কোনো ভুল করিস না, মাথা গরম করে কোনো কাজ করিস না।
আমি জানি না আমি কি করব, কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার তুমি ফিরবে না, এটা আমি বদলাতে পারবো না, কিন্তু আমি মা আর কুমকুমকে। বাবা, বাবা তুমি কোথায় গেলে? বাবা, বাবা!
ভাইয়া, ভাইয়া কি হয়েছে? এই যে আমি এখানে, বাবা নেই, বাবা নেই ভাইয়া। মা, মা কেমন যেন করছে, তুই একটু আয় না প্লিজ, তাড়াতাড়ি আয়।
কিছু হয়নি, নীলার মা এখনো ঘুমায়। কুমকুম একটু বাড়তি চিন্তা করছে সবকিছু নিয়ে। কুমকুমকে কি ঢাকার বাইরে কোথাও রেখে আসো, কোনো আত্মীয় বাড়িতে? নিজের কোনো যোগাযোগ রেখে ভালো ব্যবহার করে চলা আত্মীয়ের কথা মনে পড়ল না নীলয়। কিন্তু বাবা নাকি বাকিরা, কি করবে নীলয়? মুর্শিদ আলম এসেছিলেন নীলয়কে নিজের মনের কথা বলতে, কিন্তু তিনি যে নীলয়কে আরো বেশি অস্থির করে দিয়ে গেলেন সেটা বুঝে ওঠার আগেই নীলয় হারিয়ে গেল। তাকে হারিয়ে যেতে সাহায্য করলেন ফররুখ কামাল। নীলয়ের জ্ঞান ফিরল চার ঘন্টা পর।
হ্যালো নীলয়,
আপনি কে?
আমাকে চিনছো না?
না, চিনছি না। তবে এই গলা, এই কণ্ঠ, এই কথা, আপনি ফররুখ কালাম? আপনি বাবার অফিসার?
না, বস নয়, বলো সহকর্মী। আমাদের পেশা ছিল এক, খুন। মানুষ খুন করে মজা পেতাম আমরা।
আপনি পেতেন, বাবা না।
বাহ, বাবার প্রতি দেখছি বেশ ভালোবাসা আছে। তাই ভালোবাসা কি সবসময় ছিল নাকি হুট করে জন্ম নিয়েছে? কেন এমন ভালোবাসা দেখানো হচ্ছে বাবার প্রতি? কেন এত খোঁজ করা হচ্ছে বাবার মৃত্যু, বাবার খুনি, এসব শব্দের? ভালোই তো আছো নাকি, একটা বাসা দিয়েছি থাকার জন্য, আর কি চাও?
বাবা, আমার বাবার।
হ্যাঁ, তা ঠিক, কোথা থেকে খবর পেয়েছো জানি না, তবে হ্যাঁ, বাসাটা তোমার বাবা তার আয় করা টাকা দিয়ে কিনেছিল, আর সে টাকা এসেছিল কার কাছ থেকে? আমার কাছ থেকে। তাই ওই বাড়িটা তোমাদেরকে দিয়েছে। কার টাকায় থাকছো ওখানে? অবশ্যই আমার টাকায়, নাকি বলো? যুক্তিটা কি খুব খারাপ হলো?
ততটাই খারাপ হলো যতটা আপনার কারণে মরে যাওয়া মানুষগুলোর মৃত্যুর দোষ আমার বাবার ঘাড়ে এসে চাপার ব্যাপারটা। ওটার যেমন কোনো মানে হয় না, তেমনি আপনার এই চুক্তিরও কোনো মানে দাঁড়ায় না।
যাই হোক, আমি এখন ঠিক বুঝতে পারছি না তোমার সাথে কি করব। তুমি এখন বাইরে বেরোলে এসব ব্যাপার নিয়ে আবার গোয়েন্দাগিরি শুরু করবে নাকি, নাকি ভালো ছেলের মতো যেমন ছিলে তেমন করেই থাকবে? এটা আমাকে একটু গুছিয়ে বলো তো প্লিজ, তাহলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারব।
কিসের সিদ্ধান্ত? আমাকে বাঁচিয়ে রাখবেন নাকি মেরে ফেলবেন, সেই সিদ্ধান্ত?
বাব্বা, এই ছেলে তো বেশ চালাক আছে, তাহলে তো তোমাকে বাঁচিয়েই রাখতে হয়। এই কেমন হবে বলো তো? একটা অফার আছে তোমার জন্য, তুমি বেঁচে থাকবে, আর তোমার এই যে চিন্তা ভাবনা, গোয়েন্দা স্বভাব, এইটা তুমি কাজে লাগাবে আমার জন্য। না, এইখানে তোমার বাবার ভূমিকায় থাকবে অন্য কেউ, আর কলকাঠি নাড়াবে তুমি। তাহলে কি বলো, ওই কথাই থাকলো তো? তোমার আসলে কোনো উপায়ও নেই আমার কথা না মেনে। তোমার বাবারও ছিল না, তোমারও নেই। তুমি আর যাই করো না কেন, তোমার রক্তে কোনো খুনের রক্ত নেই। তোমার বাবা লোক ভালো ছিল, প্রত্যেকটা মানুষকে খুন করার আগে আমি তার হাত কাঁপতে দেখেছি। এটা খুনের জন্য এটা খুব বাজে একটা ব্যাপার। তবে তোমার বাবা যাতে খুনি ছিল না, তাই আমি সেসব গায়ে মাখিনি। আর যত যাই হোক, এত কিছু যে আমার জন্য করেছে, তার একটা একটু সমস্যা তো আমাকেও চোখের আড়ালে রাখতে হয় নাকি?
আমি যদি আপনাকে না বলি তাহলে কি করবেন?
তোমার মা বোন মরবে, তবে সবার আগে মরবে তুমি। তুমি মরে যাবে, শেষ, ব্যাস। আর তোমার আয় রোজগার ছাড়া আমি ছেড়ে দিলেও তোমার বোন আর কোমায় থাকা মা খুব বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, তাই না? তাই তো।
কিন্তু তবুও আমি আমার বাবার মতন কোনো কাজ করব না। আমি আপনাকে না বললাম, আমি আপনার সাথে কাজ করতে চাই না।
তাই নাকি? তাহলে মরো, এখানে আর কোনো উপায় নেই কিন্তু বাছা। আর আমি ঠাট্টা করি না, মনে রেখো আমি তোমার বাবাকে মেরেছি। তোমাকে মারতেও খুব একটা বেশি সময় লাগবে না আমার।
ওর সাথে আমি আছি, হয়তো কিছু করতে পারবো না ওর জন্য। ওর বাবার সাথে এমন কেউ ছিল না হয়তো।
কে কে কথা বলছে?
আমি, আমাকে আপনি চিনবেন না, আমারে দেখতেও পারবেন না, কিন্তু আমি আপনারে আটকাইতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনারে ঠেকানোর।
কে নিলয়? ওই যে ওই দিন যে হুজুরের কাছে গিয়েছিলে, ওই মেকানিক, ওই টঙ্গি? না, তুমি আমাকে খুব কাঁচা খেলোয়াড় ভাবো। তোমার কি মনে হয় না আমি এইটুকু অন্তত করতে পারি? তোমার কাছে হুজুরের মতন মানুষ আছে, আমি কি টাকা দিয়ে কয়েকজন আমার সাথে রাখতে পারি না? সবাই তো তোমার এই হুজুরের মতো না যে টাকা খাবে না কখনো।
এই লোকটা আমার কাছে এসেছিল নিলয়, আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তারপর থেকেই আমি জানতাম সে তোমারে আটকাবে, আর তোমারে আটকানোর কোনো পরিকল্পনা নিশ্চয়ই করবে। কিন্তু তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আমারে এই লোক আটকাইতে পারবে না, কিন্তু তবু মনে শক্তি রাখো, লড়াই করার আগে হাইরা যাইও না।
পারবে না, কেউ আটকাতে পারবে না আমাকে, না তুমি না তোমার মনের কোনো শক্তি। তাহলে বলো এবার নিলয়, কে তোমাকে বাঁচাতে আসবে? আপাতত আমার রাস্তা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই তোমার। শুনছো? তুমি শুনতে পাচ্ছ তো? আমার কথাই সব, আমি যা বলি সেটাই হবে, সেটাই তুমি করবে, শুনছো তুমি?
শুনছি, আর আমিও বলছি এটা হবে না। আমি জানি তুমি আমাকে কিংবা হুজুরকে তোমার ধারে কাছে আসতে দেবে না। আমরা কিছু করতে পারবো না এখন তোমার, কিন্তু নিলয় সে পারবে।
কে কে নিলয়?
আমি মোরশেদ। নিলয়ের শরীরে ঢুকতে হলো আমাকে, আমি অপেক্ষা করছিলাম এই সময়টার জন্যই, যখন তোমাকে আমি সামনাসামনি পাবো ফল্লোক। আমি এই সময়টার অপেক্ষা করছিলাম। নিলয় তোমার কথা শুনবে না, কোনোভাবেই না।
তাহলে ওকে আমি মেরে ফেলব তোমারই মতো।
আমি ওর সাথে আছি, ও নিজে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমি পারবো। অনেক মানুষ মেরেছি, আর একজনকে মারতে পারবো না। তুমি আজ শেষ হবে, তোমাকে শেষ হতেই হবে, হতেই হবে।
বাবা, বাবা তুমি এখানে আছো? বাবা, বাবা তুমি আছো?
হ্যাঁ নিলয়, এই যে দেখ, ফুল্লুক আর নেই।
ওকে কে মারলো বাবা?
আমি, আমি মেরেছি।
আমার শরীর দিয়ে? বাবা, তুমি আমার শরীর দিয়ে ওকে মেরেছো?
আমি চাইনি রে, আমি চাইনি।
না বাবা, আমার এখন মনে হচ্ছে আমি যেন তোমার সমস্ত পাপ এই মানুষটাকে মেরে শেষ করলাম।
তোর আর আমার উপর কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই তো?
না বাবা, কোনো কষ্ট নেই, রাগ নেই।
এবার তাহলে আমি শান্তিতে চোখ বুঝতে পারি। তোর মা আর বোনের দিকে খেয়াল রাখিস নিলয়। আমি গেলাম
বাবা।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম খুনের বদলা। লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টির নাট্যাংশ, পরিচালনায় ছিলেন রেহান এবং সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দেব এখন আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। মোর্শেদের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, নিলয়ের চরিত্রে রেহান, রাশেদার চরিত্রে নিতুল, মেকানিকের চরিত্রে শুদ্ধ, কুমকুমের চরিত্রে জাসিয়া, হুজুরের চরিত্রে মঞ্জু, হারুনের চরিত্রে আবির এবং ফরুকের চরিত্রে নীরব। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছি কুয়াশা এক্সপাইলস এবং কুয়াশা নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.